This track was downloaded from fusionbd.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, এবং শুরু হলো যাহা বলিব সত্য বলিব শততম পর্ব। আমরা স্পেশালি ধন্যবাদ জানাই রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব অসংখ্য অসংখ্য অগণিত শ্রোতাদের, দেশের ভেতরে দেশের বাইরে থেকে যারা এই অনুষ্ঠানটি নিয়মিত শুনেছেন। আমরা গৌরবের সঙ্গে বলতে চাই, আজকে অনুষ্ঠানটির শততম পর্ব। আপনারা আমাদের সাথে ছিলেন বলেই এই অনুষ্ঠানটি এত দ্রুত আপনাদের কাছে জায়গা করে নিতে পেরেছে। আমরা খুব গর্ব সহকারে বলেছি, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো হচ্ছে রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। ইন এ সেন্স, মানুষ যেখানে নিজের অপরাধ গোপন করে, এখানে সেই সব বিবেকবান মানুষ যারা জীবনে ভুল করেছেন, অপরাধ করেছেন, তারা এসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে বসে বলে যায়। ভৎসনা, গঞ্জনা, ঘৃণা আপনাদের কাছ থেকে নিয়ে বাড়ি ফিরে যায়, এই অর্থে যে তাদের মতো করে ভুল আপনারা না করেন। এই মানুষগুলোর স্বেচ্ছায় বিবেক জাগানোর কাজটি যারা করেন, ইনফ্যাক্ট আমাদের এই অনুষ্ঠানটি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব নিজেও সে কাজটি করে। আমরা যখন ফোন পাই আপনাদের কাছ থেকে যে এই অনুষ্ঠানটি শুনে আমরা বিপদ থেকে সরে এসেছি, আমরা ভুল পথে পা বাড়াচ্ছি না, নিঃসন্দেহে সেটা আমাদের জন্য অনেক বড় সাকসেস। প্রিয় শ্রোতা, এই সাফল্যটি আপনাদের, এই সাফল্যটি যারা কাজ করে আমার টিম মেম্বার আর জে রাজু, সাউন্ড এডিটর মঞ্জু, সর্বোপরি আপনারা যারা সবসময় অনুষ্ঠানটি শোনেন তাদের। আমরা শততম পর্ব থেকে সামনের দিকে এগোতে চাই সম্পূর্ণ নতুন ভাবে, নতুন রূপে। যাহা বলিব সত্য বলিব আজকের যে পর্বটি এখানে প্রচার করা হচ্ছে, কোয়াইট এক্সেপশনাল পর্ব। কেন বলছি সে বিষয়ে আমরা পরে কথা বলবো, তবে তার আগেই বলছি এই অনুষ্ঠানটিতে বরাবরের মতোই থাকবে SMS পোল, থাকবে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের যাহা বলিব সত্য বলিব নিয়মিত এক্সপার্ট জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আজকে অনুষ্ঠানের শুরুতেই আপনার সঙ্গে কথা বলে নিলাম, একটু ব্যতিক্রম হয়ে গেল। আশা করছি যে পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ তাজুল ইসলাম। প্রিয় শ্রোতা, সঙ্গে থাকছি আমি আর জি কে পিয়া, সঙ্গে থাকছে আমার টিম মেম্বাররা, সঙ্গে থাকছে সাউন্ড এডিটর মঞ্জু এবং আর জে রাজু, যার অক্লান্ত পরিশ্রম আজকের এই JBSB আপনার কাছে এত সুন্দরভাবে পরিবেশিত হচ্ছে। স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্কে, যারা এই অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছেন। এবং আজকের এই পর্বটি একটি বিশেষ পর্ব, কারণ আজকে যিনি আমাদের সঙ্গে সামনে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো উপস্থাপন করতে যাবেন, তিনি আমাদেরকে পরিশোধন করার জন্য যেসব মানুষ সমাজে কাজ করেন তাদের মধ্যে একজন। কেন এইভাবে বলছি তার পরিচয় যখন উন্মোচিত হবে তখনই আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা প্রথমেই আর জে রাজুর কাছ থেকে জেনে নিই কে রয়েছে আজকে রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবিয়া। আমাদের আজকের অতিথি মোহাম্মদ তাজুল ইসলাম। ছোটবেলা থেকেই প্রচন্ড মেধাবী ছিলেন তাজুল ইসলাম। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তাজুল ইসলাম সবার ছোট। পরোপকারী এই মানুষটি এখনো অন্যের উপকারে নিজেকে নিয়োজিত রেখেছেন। যে সমস্ত ছেলেমেয়েরা টাকার অভাবে পড়তে পারছিল না, তাজুল ইসলাম তাদেরকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করেছেন। তাজুল ইসলামের হাত ধরে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা লাভ করেছেন সফলতার সাথে। তাজুল ইসলাম পেশায় একজন মসজিদের ইমাম। এই অনন্য পেশায় থেকেও কেন তিনি যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, চলুন তা শুনতে চলে যাই আর জে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োর সেলফ। প্রিয় শ্রোতা, আমরা আজকে রাজুর কাছ থেকে জানলাম যে আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি একজন মসজিদের ইমাম তাজুল ইসলাম, এবং তার সঙ্গে প্রথমেই আমরা একটু পরিচিত হই। তাজুল ইসলাম, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি লাখো জনতার মঞ্চে আজকে এখানে নিজের জীবনের অপ্রিয় সত্য প্রকাশ করতে এসেছেন, এবং আপনার জায়গাটি থেকে এটা অত্যন্ত কঠিন একটি কাজ, কারণ যেখানে অসংখ্য মানুষ আপনাকে অনুসরণ করে এবং আপনাকে অনুকরণ করে, আপনার কাছে এসে পুণ্যের পথ খোঁজে, সেখানে আপনি নিজেই এমন কিছুতে জর্জরিত হয়েছেন অপরাধী জায়গাটিতে, সুতরাং সেই জায়গাটি থেকে লাখো মানুষের সামনে কনফেস করাটা খুবই কঠিন একটা কাজ। প্রথমেই যে প্রশ্নটি আপনাকে করতে চাই, বিবেকের যে তাড়নাবোধ থেকে আপনি আজকে এত বড় দুঃসাহসিক একটা পদক্ষেপ নিলেন, সেই বিবেককে জাগানোর কাজ আসলে কে করেছে?
আসলে এটা যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান, মানে এবিসি রেডিও এই অনুষ্ঠান, ওনারা নিজেই এটার আমাকে অনুপ্রেরণা দিয়েছে। শুনতে শুনতে আমার এমন একটা হয়ে মনের ভিতরে এরকম একটা আকর হয়ে যায়, আমিও বলি তাদের, যেহেতু এই কষ্টের কথাগুলি বলে বা সত্য কথাগুলি বলে, তারা সংশোধন হয়ে যায় বা তারা মনের ভিতরে শান্তি পায়, আমিও একটু শান্তি যেন পাই বা আমার কথাগুলি শুনে যে আর এরকম মানুষ এরকম না করে, ভুল না করে। এই জন্য আমি,
আপনি তো মসজিদের ইমাম,
জি,
এবং আমরা খুব গর্ব করে বলতে পারি মাশাআল্লাহ আপনি পবিত্র কোরআনের হাফেজ, এবং এবং আপনি বলছিলেন যে আপনি খতিব, তো আপনার জায়গাটি থেকে আপনি যখন এই এই ব্যাপারগুলো আজকে স্বীকার করবেন, সামাজিক দৃষ্টিকোণ থেকে আপনার জন্য বিষয়টা অনেক বেশি জটিল হয়ে যাবে না?
হ্যাঁ, জটিল হয়ে যাবে, কারণ এখানে অনেক শ্রোতা আছে, এখানে আমার আমার জানা মতে যে শ্রোতাগুলি প্রায় হাজারের মতো, যে ওনারা এমন বড় বড় আলেম, ওনারা এমন বড় বড় মানুষ, শিক্ষিত মানুষ, যারা জীবনে আমার মনে হয় যে অন্যায় করছে ঠিক আছে, কিন্তু এরকম সচরাচর অন্যায় করে না, এবং তাদের সাথে দেখা করতে গেলে, এরকম বড় বড় হুজুর আছে, তাদের সাথে দেখা করতে গেলে এরকম ভাবে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে থাকতে হয়, বা ওনারা খুবই সময় কম পান, এবং প্রতিদিন ওনাদের প্রোগ্রাম থাকে বা মুরব্বী কিসিমের, এরকম কয়েকটা মাদ্রাসা সাইকোলজির বুখারি পড়া এরকমও মানুষ আছে, যে তারা এটা শুনে, অন্য কোন কিছু শুনে না, কিন্তু শুধু এটাই,
মানে এই যাহা বলিব সত্য
যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটা শুনে।
এটা আপনি নিশ্চিতভাবে বলছেন কিভাবে?
বলছি আমি নিজে তাদেরকে বলছি।
আচ্ছা,
কারণ ওনাদের সাথে অনেক যোগাযোগ আছে, আমার সম্পর্ক আছে, তাদেরকে বলছি যে হুজুর এই প্রোগ্রামটা হয় এই টাইমে রাত্রে, শুনলে অনেক ভালো লাগে, কারণ হুজুরে এরকম দুই তিনবার এরকম পাঁচ সাতবার বলার পরে হুজুরে বলে বলছে যে তুমি একদিন আমাকে রেকর্ড করে শোনাইও, আমি রেকর্ড করে শোনাইছি, শোনাইলে পরে পরে হুজুরে কিছুদিন পরে খবর নিয়ে দেখে হুজুরে বলে যে না এটা তো আসলে ভালো লাগে, আমরা মাঝে মাঝে শুনি, সবসময় সময় পাই না, মাঝে মাঝে শুনি।
সেই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আসলে যেটা জানতে চাচ্ছিলাম যে আপনার সার্কেলে বা আপনার গ্রাউন্ডে বা আমরা আমাদের যেভাবে একজন হুজুরকে চিন্তা করি, সেই জায়গাটি থেকে একজন হুজুর অপরাধ করেছেন এটা তো আমরা স্বাভাবিকভাবে মানতে পারি না, তো আপনার জন্য ব্যাপারটা অনেক কঠিন হয়ে যাবে কিনা আজকে কনফেস করার পরে?
অনেক কঠিন হয়ে যাবে, তারপরেও এত কিছু মাথায় নিয়ে আমি বলতে চাইছি একটু শান্তির জন্য বা সংশোধনের।
সবাই মানুষ, প্রিয় শ্রোতা, মানুষের জায়গাটি থেকে সব মানুষই অপরাধ করতে পারেন, কিন্তু আমরা সেই যে বিবেক বোধ, সেই বিবেক বোধের জায়গাটিকে শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই এই অর্থে যে প্রতিটি মানুষই যদি বিবেকবান মানুষ হয়, তাহলে সমাজ থেকে কোনো অপরাধী কখনো আমাদেরকে জাকিয়ে বসতে পারবে না। আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। জি, আপনি শুরু করুন, এবং আপনি সিরিয়ালে যেভাবে শুরু করতে হয়, আপনি যদি যে বিষয় শোনেন এবং মানুষকে শুনতে অনুপ্রাণিত করেন, আপনি শৈশব থেকে শুরু করুন।
আমি ছোটবেলা থেকে শুরু করতে চাই। ছোটবেলা যখন আমি বুঝতে শিখি, তখন আমার বাবা আমাকে স্কুলে ভর্তি করে দেয়, তখন স্কুলে পড়াশোনা করতেছি, তো মোটামুটি আমি খুব ব্রেনিয়াল ছাত্র ছিলাম, খুব ভালোই পড়াশোনা করতাম, সবসময় রোল আমার এক থাকতো,
খুব মেধাবী ছিলাম,
খুব মেধাবী ছিলাম, এবং দুষ্টামিও খুব বেশি করতাম, খুব দুষ্টু কিসিমের ছিলাম।
আচ্ছা, কোথায় জন্মেছিলেন আপনি, জেলা কোনটা?
আমার জেলা ময়মনসিং, হালুয়াঘাট থানায়।
আচ্ছা, হালুয়াঘাট থানায়। বাবা কি করতেন?
আমার বাবা একজন ইউনিয়ন বোর্ডের কারণে ছিল, তারপরে এর আগে বাংলাদেশের নাম করা একজন ধনী ব্যক্তি ছিল জহুরুল ইসলাম, ওনার একটা কোম্পানিতে চাকরি করতো, মাঝখানে কিছুদিন টিচারও ছিল, এখন বর্তমান উনি একটা বিশাল বড় একটা মাদ্রাসার পরিচালক।
ওকে, ঠিক আছে, বলুন তারপর।
আমার বড় ভাই অনেক বড় আলেম, দারুল উলুম দেওবন্দের ফারেক, উনি অনেক বড় পিশা বাংলাদেশে, এক নামে ওনাকে চিনি। তারপর আমার আরেকটা ভাই আছে, উনিও বহুত বড় আলেম, উনি কয়েকটা মাদ্রাসার প্রিন্সিপাল। আমার বোনেরা যাদের সাথে বিবাহ হয়েছে, ওনারাও বহুত বড় বড় আলেম, ঢাকাতে প্রতিষ্ঠিত। তো বলতেছিলাম যে আমি স্কুলে ভর্তি করে দিল, আমি খুব দুষ্টু কেসেমের ছিলাম এবং খুব মেধাবী ছিলাম। তো এরকম দিন যাইতেছে, ক্লাস ফাইভ শেষ করলাম, সিক্সে ভর্তি হলাম, হঠাৎ করে আমার বড় ভাই উনি দারুল উলুম দেওবন্দ থেকে চলে আসলো। ওখানে উনি পড়াশোনা করতো, দারুল উলুম দেওবন্দের মাদ্রাসা মানে কৌমি মাদ্রাসার সবচেয়ে যে মূল ঘাঁটি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সেটা ভারতে অবস্থিত। তখন উনি চলে আসার পরে বাড়িতে আসলো, আমরা তখন স্কুলে পড়ি, আমি আমার বড় ভাই আমার বড়টা যেটা সেটা দুজনে স্কুলে পড়ি, একসাথে স্কুলে যাই আসি। তখন আমার ভাই এসে গাজীপুরে একটা মাদ্রাসায় উনি প্রিন্সিপালের দায়িত্ব নিল, একটা মাদ্রাসার দায়িত্ব নিল, এবং কুমিল্লাতে একটা মাদ্রাসার দায়িত্ব নিল। গাজীপুরে যে মাদ্রাসার দায়িত্ব নিল এখান থেকে আমার ভাই বড় ভাইয়ের সালারে পাঠাইলো আমাদের দুই ভাইকে নিয়ে আসার জন্য যে মাদ্রাসায় পড়াবে। তখন মাদ্রাসায় এসে আমার খুব ভালো লাগলো, তখন আমি খুব মেধাবী ছিলাম, আমি সবসময় ক্লাসে ফার্স্ট থাকতাম, নুরানি নাজারা এগুলি পড়ার পরে। তো আমার বড় ভাই আমাদের এলাকায় একটা মাদ্রাসা করলো, আমার বাপের জমির উপরে মাদ্রাসা করলো, আমাদের আর্থিক অবস্থা আবার মোটামুটি ভালোই আছে। তখন ওখানে মাদ্রাসা করার পরে আমার বড় ভাই ওখানে নিয়ে গেল আমাকে, নিজেদের মাদ্রাসা নিয়ে গেলো, ওখানে আমি পড়াশোনা করি। তো ওখান থেকে আমি হেফজ শেষ করি।
আপনার হেফজ লাইন কমপ্লিট করতে কতদিন লেগেছে?
আমার হেফজ শেষ করতে দেড় বছর সময় লাগছে, সবকিছু মিলিয়ে দুই বছর লাগছে।
মাত্র দুই বছরে আপনি কমপ্লিট করে ফেলেছেন? আপনি আসলে অনেক মেধাবী ছিলেন, সাধারণত তিন বছর আগে হয় না, সাধারণত আমি যেটা তুই জানি
না, আমরা ছাত্রদেরকে এখন বর্তমান ছেলেরা যদি তিন বছর আগে হয় না,
অনেকেই যারা এক্সেপশনাল তারা অনেকেই পারেন, দেড় দুই বছরের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারেন,
এটা মেধার উপর নির্ভরশীল। তখন আমি যখন এখানে একটা যখন আমি স্কুলে পড়ি তখন আমার বয়সটা এত কম ছিল, আমাদের পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়ির একটা মেয়ে সে ঢাকাতে থাকতো, ছোট থেকে ঢাকাতে থাকতো, আমি কোনো সময় দেখতাম না তাকে। তো হঠাৎ করে সে বাড়িতে চলে আসলো, বাড়িতে এটা তার নানার বাড়ি, নানার বাড়িতে থাকতো, তার বাবা অনেক আগে মারা গেছে, তার মাও এখন মারা গেছে, তো এখন নাই, সে এতিম। তো ওই সময় আমাদের মামাদের স্কুলে বললাম, আমার মামাদের একটা স্কুল আছে সেখানে ভর্তি হইলো, আমাদের বাড়ির সামনে দিয়ে যাইতে হয় স্কুলে। তো মেয়েটা যায়, তখন আমি একদিন আমি আবার বাড়ির থেকে খাবার খাইয়া তারপরে মাদ্রাসা যেতাম, দুপুর সকাল রাত্রে খাবার খাইয়া তারপর মাদ্রাসা যেতাম। তখন খাবার খাইতে যখন সকালে আসতাম তখন এই মেয়েটাকে দেখতাম স্কুলে যেতেছে, তখন একটু সুন্দর ছিল, ঢাকা থেকে গেছে, তখন গ্রামগঞ্জের মেয়েদের তুলনায় একটু অন্যরকম, সে একটু মডার্ন, তখন আমার দেখতে খুব ভালো লাগতো। তখন আমি তাকে ওই সময় তাকে আমি বলতাম যে তুমি এত সুন্দর কেন, তখন তো এই কথা শোনার পরে হ্যাঁ তেলে বাগানো জ্বলে উঠলো, এমন রাগারাগি শুরু করলো, গালাগালি শুরু করলো, গ্রামের বাসায় খুব গালাগালি ছাড়লো, গালাগালি ছাড়ার পরে আমার খুব পছন্দ জিত, পছন্দ রাগ।
এটা কি আপনার মানে মাদ্রাসায় পড়াশোনার আগের গল্প বলছেন আপনি?
হ্যাঁ। তখন মেয়েটাকে আমি বললাম তুই যে আমাকে এরকম গালাগালি করতেছ, তো তোর আমি এদিকে একদিন হলো বিয়ে করে ছেড়ে দিব, দেখি একদিন হলে তোকে আমার ঘরে নিয়ে।
কোন ক্লাসে পড়েন তখন আপনি?
তখন আমি ক্লাস ফাইভে পড়ি।
ক্লাস ফাইভে পড়েন? ওকে।
তখন মেয়েটা গালাগালি করতে করতে চলে গেল, এক সপ্তাহ পরে মেয়েটা আমাকে একটা চিঠি দিল, একটা চিঠির মাঝখানে পাতার মাঝখানে খুব সুন্দর একটা ফুল আঁকা, সে আমার নাম ধরে লেখে যে তাজুল, মেয়েটার নাম বলে আমাকে ভালোবাসে, আমাকে দিল। তখন আমি এটা পড়লাম, পরে একটু মুস্কি হাসি দিয়ে, তখন তার প্রেম প্রীতির সবকিছু আমি বুঝি না, ভালো বুঝি না, গ্রাম অঞ্চল। তখন আমি এটা নিয়ে আমার টাঙ্গের ভিতরে মাদ্রাসার যে টাঙা ছিল আমার জরুরি কাগজ জিনিসপত্র রাখার জন্য ওই টাঙ্গের ভিতরে রেখে দিলাম। তো প্রতিদিন আমাকে একটা করে চিঠি দেয়, আর প্রতিদিন আমি নিয়ে রেখে দিই, আমি কোনো চিঠি দিই না, আমার ভিতরে কোনো রিয়াকশন নেই, মানে পাল্টা কোনো ইয়ে হচ্ছে না। তখন এরকম ভাবে চিঠি অনেকগুলো জমে গেল, জমে যাওয়ার পর হঠাৎ করে আমি একদিন শুক্রবার টাঙ্গা পরিষ্কার করতেছি, চিঠিগুলো এক জায়গায় রাখা, আমার বড় ভাইকে দেখে ফেলছে। আমার বড় ভাই যখন দেখে ফেলছে চিঠিগুলি, তখন বলছে এগুলি কি দেখছি, দেখলো, দেখে দেখে প্রেমের চিঠি। কিন্তু কিন্তু ভাই সম্পূর্ণ আমি নির্দোষ ছিলাম, যেহেতু আমি পাল্টা কোনো চিঠি দেই নেই, টাঙ্গের ভিতরে চিঠিটি দেখে আমার ভাই আমাকে এমন মারা মারলো, এমন পিটানি দিল, আমার মনে হলো দুনিয়ার ভিতরে মানুষ এত 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 মানুষকে ছাত্রকে এত মারতে পারে, এমন মারলো, মারতে মারতে একটা শুয়ে ফেলাইছে। তখন আমার মনের ভিতরে একটা জিদ জাগলো যে আমার কোনো দোষ নাই, আমাকে এমন মারা মারলো, আচ্ছা ঠিক আছে। তো হঠাৎ করে মেয়েটার প্রতি আমার একটু বেশি ভালোবাসা সৃষ্টি হইল, আমার ভাই এত মারলো এই মেয়েটার জন্য, আচ্ছা বিয়ে করলাম এই মেয়েটা কি করবো, মেয়েটার সাথে মিশতে আবার আমার পরিবার সহ আমার গোষ্ঠী সহ সবাই আমাকে নিষেধ করছে যে মেয়েটাকে দূর না, কারণ তারা একটা তুলনামূলক একটু গরিব। তো এরকম ভাবে চলতে থাকলো, তো ওই মেয়েটার আবার ওই সময় বিয়ের মানে বয়স হয়েছে, বিয়ে দেওয়া চলে, তো এরকম বয়স হয়েছে, আমার তো আর এরকম হয় না যে আমি একটু বিয়ে করে একটা মেয়ে রাখতে পারবো। তখন আমি মাদ্রাসার লাইফে চলে আসি, স্কুল থেকে মাদ্রাসা লাইফে চলে আসি, তখন হঠাৎ করে ওই মেয়ের নানা মেয়েকে ডাকা নিয়ে আসলো বাড়িতে। যেরকম গন্ডগোল যখন হইতেছে তখন তাদের বাড়িতে এরকম জানাজানি হচ্ছে, এলাকাতে এরকম জানাজানি হচ্ছে, আমাকে মায়ের দিল, আমি বাড়ি থেকে চলে গেলাম, মোটামুটি একটু জানাজানি হয়ে গেছে গা। তখন এলাকা থেকে নিয়ে আসলো ডাকায় তার মালিবাগটাকে থাকতো। তখন হঠাৎ করে আবার এখানে দু তিন বছর মালিবাগ ছিল, আবার নিয়ে গেলো দেশে। এটা একেবারে সূত্র থেকে নিয়ে পর্যন্ত ঘটনা আমি বলতেছি, যা ঘটছে আর কি সব সত্য আমি বলতেছি, যেহেতু আজকে স্বীকার করতে আসছি। তখন মেয়েটাকে নিয়ে আবার দেশে গেল, দেশে যাওয়ার পরে আমি আবার মেয়েটার সাথে লাইন মারলাম। লাইন দেওয়ার পরে এরকম ধরনের পিটানি আবার খাইলাম,
বড় ভাইয়ের হাতে,
বড় ভাইয়ের হাতে পিটানি আবার খাইলাম। আবার খাওয়ার পরে তখন মেয়েটাকেও ওদিন তার নানা মারছে, বলতেছে যে মাটিতে ঘুরে আসমানে চাঁদ দেখার স্বপ্ন তোর, তোর এত বড় সাহস তোর কেনে দিছে, এরকম মারধর করলো। মেয়ের বড় বোন আবার আমার পক্ষে ছিল, মেয়ের নানি আমার পক্ষে ছিল, মেয়ের মাও আমার পক্ষে ছিল। মেয়ের বড় বোন আমার কাছে এসে বললো যে তাকে তো আজকে খুব মারধর করছে। এটা বললো আসর নামাজের পরে, মাগরিব নামাজের পরে ক্লাস থেকে উঠে বসে, রাত্রে মাদ্রাসা রাত্রে ক্লাস হয়, মাগরিব নামাজের পরে ক্লাস হয়। তখন ক্লাসের থেকে উঠে আমি সরাসরি তার নানার বাড়িতে গেছি। নানার বাড়িতে যাওয়ার পরে তার নানাকে বলছি মেয়েটাকে কেন আসলো,
লাখো জনতার মুখোমুখি হয়েছে মোহাম্মদ তাজুল ইসলাম। তার জীবনের যে অপ্রিয় সত্যগুলো আছে তিনি আজকে অকপটে স্বীকার করতে এসেছেন তার বিবেক বোধের তারা থেকে। আমরা সেই জায়গাগুলো জানবো, কেন একজন অপরাধী হয় সমাজে, কিভাবে হয় সেই যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডে আমরা আছি। আমরা তিন মিনিট পরে আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2
Royal Tiger Drink, recharge yourself. Royal Tiger Drink, recharge yourself. FM 89.2
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sabko Bolibo, Recharge Yourself. আমি ফিরতে চাই, তবে তার আগে বলছি প্রিয় শ্রোতা, আপনি যদি মনে করেন আপনার জীবনের ভুলগুলো, অপরাধগুলো লাখো মানুষের কাছে আপনার নামে কিংবা ছদ্মনামে বলতে চান, যে কেন অপরাধ করেছিলেন, কি ছিল সেই অপরাধ এবং তার প্রায়শ্চিত্ত আপনাকে কতটুকু ভুগিয়েছে, আপনি যদি বলতে চান এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ না করুক, অপরাধী সমাজে আর কেউ কখনো না হোক, তাহলে আপনি বসতে পারেন আমাদের এই মঞ্চটিতে এবং স্বীকার করতে পারেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন, কি পরিণতি আপনার হয়েছিল। ফোন করতে হবে আমাদেরকে, ফোন করে বলতে হবে আপনার জীবনের অপরাধটি কি, এবং সেই সাথে আপনার সাথে কন্ট্যাক্ট করার নাম্বারটি আমাদেরকে মুখে বলে অবশ্যই জানাতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 9 6 1 3 8 9 2 8 9 2 এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন এবং তারপর আপনার যা বলার আছে সেটা সংক্ষিপ্ত করে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার আরজি রাজু আপনার সঙ্গে যোগাযোগ করবে আমরা যাচ্ছি আবারও তাজুল ইসলামের কাছে জি আপনি গেলেন নানার কাছে এবং জিজ্ঞেস করলেন যে কেন তাকে মারা হয়েছে
জি আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম ওনার নানাকে ওনার নানাকে আবার আমি তাও হিসাব বলে ডাকি আমাদের সম্পর্কে এলাকা সম্পর্কে তাও লাগে তখন আমি বললাম যে আপনি ওনাকে কেন মারছেন তখন বলছে যে মারছি আমার নাতিনকে আমি মারছি এই জন্য তোমার কি হয়েছে তখন আমি সাথে সাথে তার কলার দিলাম মুরব্বী মানুষ ওনাকে কলারও দিয়ে তখন আমি একটা থাপ্পড় দিব গাল পর্যন্ত নিচ্ছি কিন্তু থাপ্পড়টা দিই নাই তখন আমি বলছি বিগত আর কোনোদিন যেরকম মারেন সামনে তাহলে আপনার খবর আছে তখন এটা বলা আমরা ওনারা খুব ভয় পায় কারণ হয়েছে যে আমি ছোট হলে কি আমার যারা সাথে সঙ্গে আছে বা আমার
আপনার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড
আছে বা আমার মামারা আছে আমার ভাইয়েরা আছে তারপরে আমার চাচারা আছে ওনারা খুব উচ্চশীল মানুষ এই জন্য যেমন বেশি একটা মারামারি করে নাই বা ওই ওই পর্যন্ত চুপ আমি যতটুকু বলছি ততটুকু চুপ করে রয়েছে তো মেয়েটাকে জোর করে যখন এই অবস্থা দেখছে তখন জোর করে মেয়েটাকে দিয়ে দেবে মেয়েটাকে জোর করে যখন দিয়ে দিয়ে ফেলেছে তখন এই মেয়েটা আমার সাথে কোনো যোগাযোগ করতে পারে না তখন যখন বিয়ের এক সপ্তাহ আগে এই ঘটনা এক সপ্তাহের ভিতরে আমার সাথে কোনো যোগাযোগ করতে পারে না আমিও খুব ভয়ে ভয়ে থাকি
মেয়েটাকে বিয়ে দিয়ে ফেললো
হ্যাঁ
মেয়েটাকে যখন বিয়ে দিচ্ছি তখন কি আপনি জানেন নাকি আপনার অগোচরী বিয়েটা হয়ে গেছে
আমার অগোচরী বিয়েটা হয়েছে বিয়ের পরে আমি জানলাম
জানতে পারলাম কিভাবে জানলেন
আপনি কিভাবে জানছি যখন আমি তো এক সপ্তাহের ভিতরে কোনো ই করতে পারি নাই যোগাযোগ করতে পারি নাই তো যোগাযোগ করতে পারি এই জন্য আমার ভাই আমার চোখে চোখে রাখে আমার বাবা আমাকে চোখে চোখে রাখতেছে আর এই ধরনের একটা ঘটনা ঘটলো এই মুহূর্তে আমি তাদের বাড়িতে কিভাবে যাই ঘটনা ঘটলো ওই যে থাপ্পড় মারতে চাইলাম তখন মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে মেয়েটা ওখান থেকে কিভাবে জানি বাসর ঘর থেকে পালাই আসে
মেয়েটা বাসর ঘর থেকে পালিয়ে
ঘর থেকে রাত 12টার দিকে বা 12:30টার দিকে পালাই আসে তখন পালাই আসলে তখন আসছে তার নানার বাড়িতে আবার তার নানা যার কাছে দিয়ে দিছে ওই লোকটা একটা সন্ত্রাস কিসিমের ওর আরো দুটা স্ত্রী আছে তো হয়তো কিসে কিসের বয়ে পালায় আসছে তা জানি না সে আমাকে বলছে যে আমি ভালোবাসা টানে পালায় আসছি আমি তোমার কথা খুব পছন্দ মনে হয়েছে এই জন্য
এটা কি সে মানে ওখান থেকে পালিয়ে এসে আপনার সঙ্গে দেখা করেছে নাকি
পরবর্তীতে বলছে
পরবর্তীতে বলে
স্টেপ বাই স্টেপ আসতেছি তখন পালায় আসলে তখন মেয়েটাকে তার মামার কাছে রেখে দিছে ওখানে বাড়িতে একসাথে বাড়ি পাশের ঘরে রেখে দিছে রেখে দিলে তখন ওই স্বামী আসছে আর লোক নিয়ে আসছে যে মেয়ে এরকম ভাবে পালায় আসলো কেন আবার মেয়েটাকে খুব পছন্দ করছিল ওই জামাই খুব সুন্দরী আর কি মেয়েটা তখন আর দেয় নাই তখন মেয়েটা আর তার কাছে যায় নাই সে মেয়েটা চলে আসে ঢাকায় গার্মেন্টসে ভর্তি হয় গার্মেন্টসে চাকরি নিল মেয়েটা তখন লং টাইম আমার সাথে কোনো যোগাযোগ নেই
আপনি তখন বাড়িতে আর মেয়েরা তখন ঢাকায়
হ্যাঁ ঢাকায়
বাড়ি মানে কোথায় যেন বলছিলেন আপনাদের
বাড়ি ময়মনসিংহ হালুয়া ঘাটানায়
ময়মনসিংহ এর হালুয়া ঘাটানায় ওকে
জি তখন মেয়েটা গার্মেন্টস নিল কোনো যোগাযোগ নাই কিছু নেই মেয়েটার বাবা তো অনেক আগে ছোটবেলায় মারা গেছে মেয়েটার মা তখন জীবিত আছে মেয়েটার মার কাছে এসে সে গার্মেন্টসে চাকরি করে ঢাকা শান্তিবাগে চাকরি করে তখন যাওয়ার সময় আমাকে একটা ঠিকানা দেওয়া গেছে যার মাধ্যমে আমরা দুজন চিঠি আদান প্রদান করতাম একটা ছোট্ট মেয়ে আমাদের এলাকায় ওই ছোট্ট মেয়েটার হাতে এই চিঠিটা দেওয়া গেছে ঠিকানা দেওয়া গেছে সে ঢাকায় কোথায় থাকবে
আচ্ছা
ঠিকানাটা আমি রেখে দিছি বেশ ঠিকানাটা রেখে দেওয়ার পরে এদিকে আমি হ্যাবজো শেষ করলাম কারিয়ানা শেষ করলাম বাউলানা হলাম হওয়ার পরে আমি আমার ভাইয়ের মাদের সাথে চাকরি নিলাম তখন আমার মানে ওই ওই অবস্থাতেই মানে আমাকে স্টুডেন্টের মতোই দেখা যায় বয়স কম তখন আমি এই জন্য নিজের মাদের সাথে চাকরি নিলাম তখন আবার একটা ঘটনা ওখানে হ্যাবজোখানায় যেখানে আমি চাকরি নিলাম ছাত্র খুব কম ছিল তো আমি যে টিচিংটা দিছি আমি যেভাবে পড়াইতেছি আমার পড়ানি এত সুন্দর ছিল ছাত্র আশেপাশে মাদ্রাসাগুলি থেকে ছাত্র আসে অনেক ছাত্র আসে বললো তা আমার এলাকাতে একটা নাম হয়ে গেল এখন আমার নামের চেয়ে আমাকে হাবেশ সাহেব বললে সবাই চিনে
মানে আপনার নাম ধরে না কিন্তু হাবেশ সাহেব বললে সবাই চিনে
সবাই চিনে হাবেশ সাহেব বলতে আমাকেই বুঝে
আচ্ছা
তো আশেপাশে অনেক নাম হয়ে গেল আমার সুনাম হয়ে গেল তখন একদিন আমি রাতে শুয়ে আছি আমি এই যে মেয়েটা যে মেয়েটার সাথে আমার সম্পর্ক এই মেয়েটাকে খুব স্বপ্নে দেখলাম স্বপ্নে দেখার পর মানে খালি তার জন্য মনটা সবসময় পাগল থাকে আমার পড়ানো তো মন বসে না বাড়িতে মন বসে না কোথাও মন বসে না কথাটাতে কারোর সাথে শেয়ার করবো তাও পাইতেছি না তখন হঠাৎ করে আমার ভাই এক দুদিন পরে বলতেছে যে আমার ভাই আবার আল্লাহ খাটি বলি সে আমাকে বলতেছে যে তুমি একটু ডাকাতি ঘুরে আসো গা আর একটু কাজ করে আসো কি কাজ যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে তুমি কিছু কিতাব নিয়ে আসো মাদ্রাসার জন্য যাত্রাবাড়ির মাথায় সাথে কিতাব কিনা, তারপরে আমার মাথায় বুদ্ধি আসলো যে আমি তো ঢাকাই আসছি। তখন ফার্স্ট ঢাকা আসে আমার, মানে গাজীপুরের এই সাইডে ফার্স্ট আসলাম আর কি, ঢাকার ভিতরে প্রথম ঢুকলাম। তো আমি যাওয়ার পথে আমার দুলা ভাই থাকতো, আপন একটা দুলা ভাই থাকতো ঢাকায়,
ওকে
জুড়াই। তখন আমি জুড়াই না, আমার দুলা ভাইয়ের বাসায় উঠলাম, আমি ফোন দিলাম, তো দুলা ভাইয়ের এখানে গেলাম, উঠলাম, দুলা ভাইয়ের আমি কথাগুলি বাইঙ্গা বললাম যে দুলা ভাই আমার পক্ষে, এই দুলা ভাইটা শুরু থেকে নিয়ে পর্যন্ত আমার পক্ষে, মানে আমি যা বলি তাই। তো দুলা ভাইটা বলছে তুমি কোনো চিন্তা করো না, ঠিকানা দিয়ে গেছে? হ্যাঁ ঠিকানা দিছে। তখন বলতে চাইছে ঠিক আছে আমি ঠিকানা মতো নিয়ে যাবো। তো আবার এদিক দিয়া সেও চিনে না, বাসাটা পুরো চিনতেছে না, কিন্তু জায়গাটা চিনছে আর কি, কোন জায়গায়। তো আসরের পরে দুজনে একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে মানে শান্তিবাগ চলে গেলাম, মালিবাগের ভিতরে শান্তিবাগ,
ওকে
ওখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে আসর থেকে নিয়ে রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত মানে রিক্সা দিয়ে ঘুরে ঘুরে মানে খোঁজ নিলাম যে কোন বাসায় আছে। তো একটা বাসা পাইলাম, ওখানে সে ঠিকানা ওই রকম ভাবে দিচ্ছে যে মানে পরিষ্কার না, পরিষ্কার না, বা নিচে দিলে সে ওখানে নাও থাকতে পারি, ওই যদি না থাকি তো ওই জায়গায় থাকবো, কিন্তু আমার মা যেখানে মানে তার জ্ঞানে যেটা সে লেখার পরে পেলাম, পরে দরজার মধ্যে নক করলাম। আমার দুলা ভাই বলতে চাই দরজার মধ্যে নক করো না, গিয়ে বাপটা বুঝে আমি না কোনো সমস্যা নেই, কেন আমার কি করবো। তখন দরজার মধ্যে নক করলাম, নক করলে পরে একটা মহিলা বাইরে আসলো। তখন ওই মহিলাটা আমাকে জিজ্ঞাসা করলো আপনার নাম কি। তখন আমার নাম বললাম, আমার নাম তাজুল ইসলাম। তখন আপনার না তিন চার বছর আগে আসার কথা ছিল, আপনি এখন আসলেন। আমি নিজে আশ্চর্যিত হয়ে তারা বললাম যে হ্যাঁ আগে আসার কথা ছিল কিন্তু আসতে পারি না, এখন কোন সমস্যা? আপনাকে বললাম কোন সমস্যা আপনার কোনো কোনো সমস্যা না? তো আমি বললাম যে আসমা এখানে থাকে। তখন বললো যে মেয়েটার নাম আসমা। আমি বললাম যে আসমা এখানে থাকে? কনা এখানে আগে থাকতো, এখান থেকে চলে গেছে। কোথায় গেছে? পাশে এক বাসা, চলেন আপনাকে নিয়ে যাই। তখন সে নিয়ে গেল, নিয়ে ওখানে গেটের কাছে রেখে উনি চলে আসলো। তাহলে গেটের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে তা আমার দুলা ভাই আবার ওই আসমার মার নাম ধরে ওখানে ডাকলো, ডাক দিল, ডাক দিল। সে ভিতর থেকে বলতেছে কি আজগর আসলো? তখন
আজগরটাকে,
আজগর আমার দুলা ভাইয়ের নাম,
চিনতো সে,
চিনতো এলাকায়, এক এলাকায় বাড়ি।
আচ্ছা আচ্ছা।
তো আমি বললো যে আজগর আসতো? তখন বললো যে হ্যাঁ আমি আজগর আসছি, জমিলাবো তুমি উঠো। জমিলা নাম হলো ওই আসমার মার নাম। উঠছে, উঠা সাইডে দেখা যায় আমি দাঁড়াই রয়েছি, পাঞ্জাবি পায়জামা গায়ে দিয়ে দাঁড়াই রয়েছি, দেখে তো আমার আশ্চর্য হয়ে গেছে যেটা কি দেখতেছে। তো ভিতরে ঢুকলাম, রাত্রে খুব পোলাও টোলা পাক করলো, পেঁয়াজি মেয়াজি পাক করলো, খাইলাম। খাওয়ার পরে মেয়েটা তখন দেখি ওখানে ঘুমায় রয়েছি পাশে চোখে। আমি কিছু বলি না, সবাই বলে যে আগে কিছু বলার দরকার নেই, আগে পরে আমরা খাওয়া দাওয়া করলে পরে মেয়েটাকে ডাক দিব, মানে সবাই একটু মজা করতেছি আর কি। তো আমি যখন খাওয়া দাওয়া শেষ হাত দেবো, তখন এই মুহূর্তে মেয়েটার দিকে তাকায় দেখি মেয়েটা চোখ খুলছে, মানে সজাগ চোখ খুলছে, দেখে আমি হাত দিতেছি। তখন আমার দিকে অনেকক্ষণ তাকায় রইলো, প্রায় মানে দুই মিনিট তাকায় রইলো। তাকায় থাকার পরে তার মা ডাক দিছে যে মা আমি কি এটা কি স্বপ্নে দেখতেছি, আমি কি আসলে স্বপ্নে দেখতেছি না বাস্তব দেখতেছি? তখন আমি তার হাতে ধরে বললাম যে না তুমি স্বপ্নে দেখো না, বাস্তবে দেখতেছো আমাকে। তখন উঠলো, উঠার পরে পরের দিন ঢাকা ঘুরলাম, দুলা ভাইয়ের নিয়ে বিভিন্ন জায়গায় লোকেশনে গেলাম, দেখলাম যে দেখার মতো জায়গাগুলি ঘুরলাম। ঘোরার পরে বাড়িতে চলে যাই, বাড়িতে চলে যাওয়ার পরে আমার এক বন্ধুকে আমার সহকারী ছাত্র বাড়তেছে আশেপাশে মাদ্রাসা থেকে, ছাত্র যেখানে রেখে গেছিলাম ছাত্র অনেক চলে আসছে, তখন ছাত্র বাইরে গেলো, তখন আরেকটা শিক্ষক দেখা আমার সহকারী। তখন আমার বন্ধুকে, আমার বন্ধুর বাড়ির গাজীপুরে বন্ধুকে ফোন দিলাম যে আমার মাদ্রাসায় চলে আস, এখন তুই আমার সাথে পড়াবি। তো বন্ধু চলে গেল, বন্ধু চলে যাওয়ার পরে বন্ধুকে নিয়ে আগে একসাথে পড়াশোনা করছি, বিভিন্ন জায়গায় ঘুরছি, এখনো ঘুরতে মনে চাইতেছে, এই জন্য তাকে নিয়ে বললাম যে আমাদের পাশে একটা ইয়ে আছে, জায়গা আছে, যেটা বলেছি ইকো পার্ক মধুটিলা, শেরপুর জেলায় পড়ছে, এটা এখনো আছে। তো ওখানে বেড়াতে গেলাম, বেড়াতে যাওয়ার পরে এখানে একটা হাসির বিষয় হলো, আমার বন্ধু আমার নাম্বারটা বিভিন্ন গাছের মধ্যে লিখা, নিচে মেয়ের নাম লিখছে
আপনার বন্ধু,
হ্যাঁ আমি তার নাম্বারটা বিভিন্ন ওয়ালের মধ্যে লিখা, নিচে মেয়ের নাম লিখে দিই।
সেগুলো আমরা সাধারণত বাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাবলিক প্লেসে সাধারণত দেখে থাকি। যাই হোক, হ্যাঁ বলুন। তারপর
তখন আমার নাম্বারটা যখন আমার বন্ধু লেখে, তখন একটা মেয়ে খেয়াল করছে, পার্কের ভিতরে একটা মেয়ে খেয়াল করছে, তার পার্কের পাশেই তার মেয়েটার বাড়ি, পার্কে সবসময় থাকে। তো খেয়াল করার পরে ওখান থেকে নাম্বারটা উঠে যায়, উঠায় আমাকে মিস করে, আমি বাড়িতে যখন আসে পরে তখন আমি মিস কল পাই। এত ঘন ঘন মিস কল দেয়, তখন বিরক্তি লাগে, ক্লাসের মধ্যে বসা তখন মিস কল দিতেছে, খাইতেছি মিস কল দিতেছে, সব সময় মিস কল দেয়। তখন আমি ব্রেক করলাম, ব্রেক করে আমি বলতেছি কে আপনি সবসময় মিস কল দেন? তখন বলতেছে যে মানে ফালতু কথা বলতেছে যে আপনার প্রেমিকা অমক সমক, আপনার বউ হব ইত্যাদি, এগুলি বিভিন্ন আকারের কথাবার্তা বলতেছে। তা আমি খুব গালাগালি ছাড়তেছি। এক সময় এরকম হয়েছে, আমি আমার সাবজেক্টে বলছি যে তোমাদের মধ্যে কে বেশি গালাগালি ছাড়তে পারো? তখন একজন দাঁড়াইছে, যেহেতু আমি তো খুব গালাগালি করতে পারি, ঠিক আছে আমি একটা নাম্বারে ফোন দিচ্ছি, তুমি এই মেয়েটাকে ইচ্ছা মতো কথা গেলে দিবা।
হুজুরের সাথে ছাত্র সম্পর্ক তো ছাত্র শিক্ষক সম্পর্ক,
হ্যাঁ ছোট বেশি বড় না বাজার উঠে, তখন খুব গালাগালি পারলো, তখন সে বললো গালাগালি পারলে কি হবে আমি আপনার পিছিয়ে লেগে আছি, মেয়েটাই কথা বললো। এরকম করে মেয়ের সাথে কথা বলতে বলতে দুই বছর চলে যায়, দুই বছর আমি তার সাথে খারাপ ডিট করি
কন্টিনিউয়াসলি,
হ্যাঁ কন্টিনিউ। এর মাঝখানে আবার ওই আসমার সাথে আমার কোনো যোগাযোগ নাই, তখন এই ঘটনা ঘটতেছে। তখন দুই বছর পরে আমি চিন্তা করলাম যে মেয়েটা কি একটু ভালো করে দেখার তো একটা খাতির দিই, একটু ভালোবাসার খাতির দিই, খাতির দিয়ে দেখি। তখন তো ভালোবাসা তো আমার একজনের জন্যই, শুধু এটা প্রক্রিয়া ইয়া করে গেছি যে মানে দেখি মেয়েটা কি, এই জন্য তাকে আমি একটু ভালো ব্যবহার করে তার ঠিকানাটা নিছি। তারা বললাম তুমি দেখা করো, মধ্যটিলা গেলাম পার্কে গেলাম, দেখা হলো না। তখন সে বলতেছে যে আমি নালিতাবাড়ি মহিলা কলেজে পড়ি। তখন আমি ওখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে, তখন আমি ফোন দিলাম যে মহিলা কলেজের মধ্যে এই সাথী নামে এক মেয়ে, তার নামটা ভুল বলছে, সাথী নামে কোনো মেয়ে আছে কিনা। তখন এই সাথী নামে মেয়েটাকে পায় না, খুঁজে পায় না, আসলে তো সে মহিলা কলেজে পড়ে না, তার একটা বিয়ে হয়েছে, স্বামীর সাথে তার কোনো সম্পর্ক নেই, তার একটা বাচ্চাও আছে। তখন সে আমার সাথে এরকম বিহেভ করতেছে, তো সে বলতেছে যে আপনি গাজীপুর আসেন, গাজীপুর আসলে আমাকে পাবেন, আসলে মূলত সে গার্মেন্টসে চাকরি করতো। তখন মেয়েটাকে আমি দেখতে আসলাম, তখন আমি হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ একটা ইয়ে আছে, মানে ইয়ে আছে হাফেজদের প্রশিক্ষণ, তখন এটা আমাদের যোগ দিই, এটা আমাদের যোগ দেওয়ার কারণে বিভিন্ন জায়গায় আমি শিক্ষক দেওয়া নেওয়া করি। তখন আমার আস্তে আস্তে ঢাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে আমার আস্তে আস্তে যাওয়া শুরু হয়ে গেল, আমি আরেকটু ই হয়ে গেলাম, মানে চালাক চতুর হয়ে গেলাম আরেকটু। তখন কুমিল্লাতে একটা মাদ্রাসাতে আমি ছিলাম, ওখানে প্রতি মাসে আমি 3 দিন যাই, ওখানে পড়াইতাম, প্রশিক্ষণ করাইতাম হোস্টাদের। তখন সে বলতেছে আপনি গাজীপুরে আসেন, আপনার সাথে দেখা করবো। ওখান থেকে আমি রওনা হলাম আসর নামাজের পরে, রওনা হলে তখন গাজীপুরে আসলাম, গাজীপুরে আসার পরে সে বলতেছে যে আমি তো গাজীপুরে নাই, ভুল ঠিকানায় ঘুরাচ্ছে। তখন আমি খুব ইচ্ছা মতো গালাগালি করলাম, তখন চলে আসলাম, তখন আবার 2 দিন পর আবার বলতেছে না আমি ওই ঠিকানায় আছি। তো আবার গেলাম, দেখি মেয়েটাকে পাই কিনা, পাইলে আমার ইচ্ছে জিদ ছিল যে এই মেয়েটাকে আমি একটা কিছু করবো, মনের ভিতরে একটা জিদ যাচ্ছে, যে কোনো একটা ক্ষতি করবো। তখন গেলাম, তখন মাঘি নামাজের পরে দেখা হলো, তখন দেখা কথাবার্তা বলতে বলতে এসানা নামাজের আজান দেখা লাগছে, বাসে মসজিদে আজান দিল, মসজিদের ভিতরে ঢুকলাম, দেখা আমার মসজিদের ইমাম সাহেবের কথা আওয়াজটা আমার পরে চিনা চিনা লাগতেছে। তখন নামাজ পড়ানোর পরে আমি দেখলাম যে দেখি আমার বন্ধু, তখন তারে বলা যে কিরে তুই এখানে কত ইমাম, তুই আমার আগে বলবি না, আমি তো তুই খেয়ে আসি আমি জানি নাকি। তো দুতলায় নিল, নিয়ে গোসল টুসুল করলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে তখন বলতেছে তুই এনে কে লিখে আসিস দেখো। তখন আমি বললাম যে এই ব্যাপার, কয় আচ্ছা ঠিক আছে তুই দেখ আমি কার বাসায় থাকি, আমি খোঁজখবর নিয়ে আমি ধরে নিয়ে গেছি মেয়েটারে। ওই মহল্লার ইমাম সে খুব নামি দামি মানুষ এখনো আছে। তখন এ কথা বলে আমাকে না যা কিছু করার দরকার আমি করবো, তোর করার দরকার না, তুই আমি ইমাম, তুই ইমাম ইমামের মতো থাক, আমি করতেছি। তখন এখান থেকে চলে গেলাম, বাড়িতে গেলাম, বাড়িতে যাইয়া তখন এই মেয়েটা তার ওই স্বামীর সাথে সে যোগাযোগ রাখে, ওই সময় যোগাযোগ রাখে।
কিন্তু এটা তো আপনি জানেন না, আপনি কিভাবে জানলেন এটা?
এটা জানছি একদিন ফোন দিলাম, হঠাৎ করে ফোন দিলে তখন তার বান্ধবীর মোবাইলটা ধরছে। তার বান্ধবীর মোবাইলটা ধরার পরে তার বান্ধবী বলতেছে যে আচ্ছা আপনি তাজুল ভাই না? আমি জি আমি তাজুল ভাই। আমি আবার তার ঠিক ঠিকানায় দিছি, আমার ঠিকানা সম্পূর্ণ সবকিছু সঠিক বলছি, সে ভুল বলছে। তার সাথে দেখা হওয়ার পরে তার নাম জানতে পারি, তার নাম মুর্শেদা, তার নাম সাথিনা। তখন ওই তার বান্ধবী বলতেছে আচ্ছা আপনার মুর্শেদার সাথে যে সম্পর্ক, আপনার মুর্শেদার সাথে সবকিছু জানেন? আমি কই না আমি তো জানি না। কথা তার একটা বিয়ে হয়েছে, তার বান্ধবী সর্বপ্রথম বলে তার একটা বিয়ে হয়েছে, তার একটা বাচ্চা আছে, তার স্বামী আছে, সবকিছু আছে তার, কিন্তু তার স্বামীর সাথে তার কোনো ইয়ে নাই, যোগাযোগ নেই। তখন আমি বললাম তার স্বামীর নাম কি, তার বাচ্চার নাম কি, এগুলি সব কিছু তার কাছ থেকে তার বান্ধবীর কাছ থেকে জানলাম। জানার পরে আমি কিছুক্ষণ পরে ফোন দিলাম মুর্শেদার দর্শকে, ধরার পরে বললাম তোমার বাচ্চা কেমন আছে? হ্যাঁ তো মানে আকাশ থেকে বসে কিছু জানে না, হ্যাঁ বাচ্চা কথা বলতেছেন আপনি, কার কার সাথে কি বলতেছেন জানেন? বলে যে জারি দেওয়ার কোনো দরকার নাই, তোমার স্বামী কেমন আছে? তার স্বামীর নাম ধরে বললাম। তখন হ্যাঁ মনে করতেছে সব কিছু নাম ধরে ধরে বলতেছে সবকিছু মনে জানে। তখন আমার এক পর্যায়ে বলতেছে আপনি সবকিছু জানেন? আমি হ্যাঁ সবকিছু আমি জানি। কার কাছ থেকে জানতে সেটা তোমার জানা দরকার নেই। তো তুমি আমাকে এরকম কল লাগাও, তোমার বিয়ে হয়েছে, তোমার বাচ্চা আছে, তুমি আমার সাথে এরকম কল লাগাও। আর তোমার তো আমি কোনো সময় লাইন দিই নেই, তুমি জোর করে এরকম ভাবে লাইন পাইছো, এরকম তুমি এরকম খারাপ নিয়ে গেলো, এরকম কথাটা বিহেভ করতেছি। তোমার বলতে স্যার তারা ভালো লাগে, তখন কথা ভালো লাগে, এই জন্য তাই আমি এই করতেছি। বিভিন্ন কথাবার্তা আমার বলেছে, তখন আমিও তার সাথে কথাবার্তা বলছি এই বিয়েতে যে মেয়েটাকে একটা কিছু করবো,
মানে রাগে এবং দুঃখে যে কোনো খারাপ কিছু একটা করবেন আপনি,
যে কোনো একটা খারাপ কিছু করে সেটা সে কে তাকে মাইরা হোক বা তার ইজ্জত নষ্ট করে হোক বা তাকে হিমে হোক।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে আরেকটা বিরতির ঘন্টা শুনতে পেলাম। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে একজন মানুষ কিভাবে অপরাধী হয়ে ওঠেন। আমরা ব্যাকগ্রাউন্ড থেকে একেবারে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব ঠিক রাত 12:06 ফেরার পর। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.3। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আর যারা আমাদের আজকের এই অতিথিকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফিরে আসছে ঠিক রাত 12:06। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইউর সেলফ।
Royal Tiger drink, recharge yourself.
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। সময় এখন রাত 12:06। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আজকে তাজুল, যার জীবনের অপ্রিয় সত্যগুলো আজকে এখানে লাখো মানুষের সামনে উন্মোচিত হচ্ছে। আমরা সবসময় মনে রাখবো, যেই হোক না কেন, যাই হই না কেন, আমরা মূলত মানুষ, আমাদের প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু ভুল থাকতে পারে। একটা কথাই আছে, পাপকে ঘৃণা করুন, পাপীকে নয়। প্রত্যেকটি মানুষের বিবেক বোধ আছে, প্রত্যেকটি মানুষ তার জাগ্রত বিবেক থেকে কখনোই কোনো খারাপ কাজ করতে পারে না। সেই বিবেককে জাগানোর কাজ করে যাচ্ছে প্রতি মুহূর্তে এই JBSB, অর্থাৎ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আজকে এই অনুষ্ঠানটি স্বয়ং আমাদের এই বন্ধুটিকে তার বিবেক জাগানোর কাজ করেছে, এবং যিনি আজকে তার এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও লাখ লাখ মানুষের সামনে নিজের ভুলগুলো অপরাধগুলো স্বীকার করতে এসেছেন, এই অর্থে যে তার মতো করে অপরাধী কিংবা ভুল এই সমাজে যেন আর কেউ কখনো না করে। তাকে দেখার জন্য কিংবা তাকে নিয়ে যদি কিছু বলার থাকে, আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। এবং যারা এখানে এসে কনফেস করতে চান আমাদের এই ইমাম তাজুলের মতো, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613-892-892। আমি আবারও বলছি 09613-892-892। ওকে তাজুল, তারপর কি হল?
তখন আমার ভিতরে একটা জিজ্ঞাসা গেল যে মেয়েটাকে যে কোনো একটা কিছু করবো। তখন মোবাইলে তার সাথে খুব খাতির দিলাম, খুব প্রেমের অভিনয় করলাম। অভিনয় করার পরে তাকে বললাম যে তুমি একদিন আমার সাথে দেখা করো।
বারবার আপনি এটা বলে যাচ্ছেন, তার পরিচয় জানার পরেও
দেখা হয়েছে। দেখা হওয়ার পরেও আবার বললাম যে আবার একটা প্রোগ্রাম করো, দেখা করি। তখন তাকে মোবাইলে আমি কন্ট্যাক্ট করি যে তোমার সাথে দেখা করো, দেখা করো। সেও দেখা করার জন্য ইচ্ছা। তো এর মাঝখানে আবার তার মার সাথে মোবাইলে আমি কথাবার্তা বলতাম, সে মোবাইলে কথাবার্তা বলাই দিত বাড়িতে যায়। তার মা, তার মাকে, মার সাথে আমি কথাবার্তা বলতাম, তার মা আমার দামা দিত যাইতে। আমি বলতাম, আমি সত্য কথাটাই বলতাম যে আপনার মেয়ে বিয়ে হয়েছে এটা আমি জানি, কিন্তু সে আমার সাথে 2 বছর সম্পর্ক করছে না জানাইয়া তার বিয়ে হয়েছে। এখন যেহেতু তার বিয়ে হয়েছে, তাকে আমি আর বিয়ে করবো না, বা তার সাথে আর আমি কোনো সম্পর্ক রাখবো না। তখন বললো যে আচ্ছা ঠিক আছে না রাখলাম, কিন্তু একটু বেড়াইতে আসো, বেড়াই যাও। তখন ওই পার্কে গেলাম, তাদের বাড়ির পাশে যে পার্ক, পার্কে দেখা হলো। দেখা হওয়ার পরে তখন আমি তারে বললাম যে চলো অন্য কোথাও যাই, মানে আমার মনের ভিতরে এটা ইয়ে যে এখান থেকে সরে অন্য কোথাও নিয়ে যাবো। তখন আসে না, ওই সময় সে তারিখ দেবে সামনের সপ্তাহ ঢাকা আসবে, ঢাকা তার আমার সাথে দেখা করবে। তখন আমি বললাম যে ঠিক আছে তুমি সাইদাবাদ আসো, আমি তো থাকি যাত্রাবাড়ি, এখন বর্তমান যাত্রাবাড়িতে থেকে ওই সময় আমি মাঝখানা বাড়ি একটু সময় কথা ফেলে রাখছি, আমি আমার বাইরের মাদ্রাসা থেকে চাকরি ছেড়ে দিয়ে আমি ঢাকা চলে আসছি।
ঢাকা কেন আসছেন?
ঢাকা আসছি, ঢাকা চাকরি নিয়েছি, ঢাকা একটা ভালো ভালো চান্স পেয়েছি। তাকে আমি ঢাকাতে আসার পরে ঢাকাতে চলে আসি, ও চলে আসে, চলে আসার পরে যোগাযোগ করি। তখন আমি তার বললাম যে সাইদাবাদ আসো, সাইদাবাদ একটা পার্ক আছে, পার্কে ঘুরবো সারাদিন, পরে তুমি তোমার জায়গায় চলে যাবে, আমি আমার জায়গায় চলে যাবো। তখন সাইদাবাদ আসে, তখন হোটেল ঢুকলাম, সাইদাবাদ একটা হোটেল আছে, রুম ভাড়া নেই, সারাদিন থাকি, সারা রাত থাকি। রাত্রে তার মোবাইলে ঘন ঘন ফোন আসতেছে, ওখানে তাকে অনেক কাজ অনেক হয়েছে হোটেলের দিকে, শারীরিক সম্পর্ক একাধিকবার হয়েছে।
আপনি তো আপনাকে আমার প্রশ্নটা করতেই হবে, আপনি জানেন এই ধরনের কাজ করা ধর্মীয় বিধান মতে প্রচন্ড রকম অন্যায় এবং গুনাহের কাজ, তাই না? এবং আপনি আপনার জায়গা থেকে জানেন, জানার পরও আপনি এই, যেহেতু এটা হঠাৎ করে হয়নি আপনার জীবনে, লম্বা সময় ধরে আপনি প্রিপারেশন নিয়েছেন, বছরের পর বছর ধরে আপনি প্রস্তুতি নিয়েছেন এই মেয়েটাকে আপনার যে কোনো ভাবে বিপদে ফেলার জন্য, তো আপনি কেন করলেন এই ধরনের কাজ?
এটা আসলে বলতে আমারও দুঃখ হয় যে ওই সময়টাতে আমি যেগুলি করছি, হয়তো আমার বয়সের কারণে হয়তো আমার ওরকম মন মানসিকতা ছিল না, বা আমি অল্প বয়সে আমি দায়িত্ব পাইলেছি অনেক বেশি, কিন্তু দেখা গেছে ওই সময় আমি বিভিন্ন প্রোগ্রামে যেতাম, মাহফিলে যেতাম, আমি তখন মাঝে মাঝে নিজেও চিন্তা করতাম যে আমি তো হাজার হাজার মানুষকে বোঝাই, এত বড় একটা মসজিদে আমি ওয়াজ করি, শত শত মানুষ বসা থাকে, বিভিন্ন মাহফিলে যাই, তারপর আমার একটা ক্যাসেটও আছে, তো আমি এগুলি করতেছি, তারপরে আবার মনে মনে পছন্দ জিজ্ঞেস হয় যে আমাকে এরকম বললো কেন, এতদিন ঘুরাইলে কেন, আমি আর কি করি দিই।
এই যে কাজটা করলেন এটা সম্পর্কে কি হাদিস বা আমাদের রিলিজিয়ন কি বলে? জিনা সম্পর্কে কি বলা আছে আপনি জানেন?
জানি।
কি কি বলেন তো আমাদের?
দুর্রা মারা সেটাকে বলে, মানে কোরআন হাদিসের শাস্তি হলো বুক পর্যন্ত মাটির নিচে রেখা তাকে দুরা থেকে পাথর মারা, উইথ বাক্যের মারা হবে, এটা দুনিয়ার শাস্তি। এবং আমি বহুত বড় বড় কিতাবাদি পড়াই, এখনো পড়াইতেছি, উসুলের শাসি, মাকামাতে হারিরি, মালাবুদ্দা মিনহু, তারপরে সিয়াসিতার কিতাব আমি পড়াই।
দেখুন, একজন মানুষ এই ধরনের অবস্থার মধ্য থেকেও অপরাধী হতে পারেন এবং তিনি ভুল করতে পারেন, ঠিক আছে? কেউই ভুলের ঊর্ধ্বে নয়, আমরা ভুলটাকে ভুল হিসেবেই দেখি, আমরা বরং এই মানুষ এমন মানুষ, এই মানুষের দ্বারা কখনোই ভুল করা যাবে না এবং ভুল হতে পারে না, এইভাবে চিন্তা ভাবনার জায়গাটা থেকে একটু সরে আসতে চাই। আমরা বারবারই বলছি আমরা পাপকে ঘৃণা করবো, পাপীকে নয়। ভুল, তারপর আপনি বলছিলেন যে বারবার ফোন আসছে,
বারবার ফোন আসছে তার মোবাইলে, বারবার ফোন আসছে, কিন্তু কে ফোন করে সেটা আমি তখন জানতে পারি নাই। তখন সে ফোনটা রিসিভ করে, রিসিভ করে বলছে আমি এক বান্ধবীর বাসায় আছি, তোমার এখানে কালকে আসবো। তো এক পর্যায়ে তাকে আমি দু একটা থাপ্পড় দিই, আমার আগের স্বামীর ঘরে যাওয়ার কথা, আমার
যাওয়ার কথা,
তার এখানে যেতেছি, ওই স্বামীটা তার খালাতো ভাই ছিল, তো তার সে থাকে নারিন্দা কাঁচা বাজারে, ওখানে থাকে, ওখানে যেতেছি। তো তুমি ওখানে যেতেছো ঠিক আছে, ভালো কথা, তুমি আমাকে স্বীকার করো না কেন, আর আমি তো তোমার ওই স্বামীর ঘর থেকে তোমাকে আমি কোনো সময় আমার বাড়ি নিয়ে আসবো না। আমি তো রং তামাশা করতেছি ওই দিন, আমি দাঁড়িয়ে তো রং তামাশা করতেছি, তো আমি বুঝতে পারছি আমি রং তামাশা করতেছেন, আপনি আমার নিবেন না, এই জন্য আমি ওই স্বামীর ঘরে চলে যাবো। তো ওই স্বামীর ঘর থেকে তুমি চলে আসলে কেন? তখন বললো যে আমার হেভি কত অনেক কষ্ট দিছে, বাতকা বলিতে বহুত কিছু কথা বললো, যে এগুলি কিছু দেয় নাই, জ্বালা যন্ত্রণা করছি, তুমি চলে আসছি। যাক, তারপরে আমি বললাম, এরপরের দিন বারোটার সময় আমি রুম থেকে বাইরে হইলাম, বাইরে হয়ে আমি আমার মাদ্রাসায় চলে আসলাম, এসে চলে গেলো তার স্বামীর বাড়ি, রাইন্দা কাঁচা বাড়িতে চলে গেলো। যাওয়ার পরেই এদিকে আবার সে বাড়িতে প্রচার করে দিছে যে আমি ওই যে ছেলেটার সাথে কথা বলতাম ভালোবাসি, ওই ছেলেটার কাছে যেতেছি, ছেলেটার সাথে আমার বিয়ে হয়েছে, মানে এটা বাড়িতে সে প্রচার করছে, বিয়ে হয়েছে আমাকে নিয়ে বলছে আর কি। তখন সে এদিক দিয়ে চলে আসছে তার আগের স্বামীর ঘরে, তার আগের স্বামীর ঘরে দেওয়ার ইচ্ছা ছিল না, তার মা বা কেরি দেওয়ার ইচ্ছা ছিল না, আর অন্য জায়গায় তারা বিয়ে দিবে এরকম ইচ্ছা ছিল। তখন তার স্বামীর ঘরে আসার পরে তার স্বামী আবার তার বাঁধছে, এটা হচ্ছে বাইন্দা নির্যাতন, যা করা দরকার করতেছে, পিড়াইতেছে, মানে নাক ফায় রাখে, এরকম পিড়াইতেছে, দু তিন দিন এরকম নির্যাতন করছে, নির্যাতন
করছে। আপনার সঙ্গে ঘটনা ঘটার পর ফিরে যখন গেছে তখনকার ঘটনা,
তখনকার ঘটনা। তো এইটা আবার আমি আমাকে জানাইছে ফোন করে, সে ফোন করে জানাইছে যে আমি এরকম নির্যাতনের ভিতরে আছি, যেভাবে আমাকে উদ্ধার করো। এখান থেকে আমাকে বাইন্ধা রাখছে সেটা বলতেছে। তখন তার বাপ মার কাছে সে খবর দিছে যে আমাকে এরকম টাকা বাইন্ধা রাখছে, আমাকে এরকম নির্যাতন করতেছে, আমাকে নিয়ে যাও। তখন তার বাপমা বললো তুই না ওই যে ছেলের সাথে তোর সম্পর্ক ছিল এই ছেলের কাছে গেছো, তাই ওখানে তুই আগের স্বামীর ওখানে গেলি কেন? তখন বলতেছে যে ভুল করছি, আমাকে মাফ করে দাও, আমাকে উদ্ধার করো। তখন তারা আমার কাছে ফোন দেয়, তার বাপমা আমার কাছে ফোন দেয় বাবা তুমি তো ঢাকায় থাকো, তুমি তো এটা আমার একটু উদ্ধার করে দাও, কান্নাকাটি করলো। তখন আমি গেলাম বড় বড় কিছু ছাত্র নিয়ে বিভিন্ন মাদ্রাসার থেকে, আমি ফোন দিলে আমি বিভিন্ন মাদ্রাসা তখন মস্ক করাইতাম, প্রশিক্ষণ করাইতাম। তো এরকম ধরনের কিছু কিছু ছাত্র আমি প্রায় 50-60 জনের মতো ছাত্র আমি নিয়ে গেলাম। নিয়ে যাওয়া তাদেরকে ছাত্রদেরকে আবার বলছি যে আমি যদি ভিতর থেকে আওয়াজ করি তাহলে তোমরা ভিতরে ঢুকবা, অন্যদের ভিতরে ঢুকো না, বাসার চতুর্কেন্দ্রে তোমরা থাকবা। তখন আমি ভিতরে ঢুকলাম, দেখে দেখেছি মেয়েটাকে বাইন্ধা রাখছে। তো মেয়েটা আমার দেখা দেখার পরে কেন্দা কেন্দা বলতেছে যে তুমি এখন আসছো? তখন তার স্বামী তারা জিজ্ঞাসা কে? তো হুজুর কে? তখন বলতেছে আমার খালাতো ভাই। খালাতো ভাই তো আমি এতদিন দেখি না, আমিও তো তোর খালাতো ভাই, এতদিন তো দেখি নাই, এটা সন্দেহ করতেছে। তখন আবার এই ছেলেটা আবার আমাকে জিজ্ঞাসা করতেছে ভাই আপনার সত্য কথা বললাম তো? সত্য কথা বলতাম যে বলছি যে তার সাথে আমার ফোনে কথা হয়তো, সে আমাকে ভাই বলে ডাকছে, এই এতটুকুই। তখন বলছে যে মাঝখানে দীর্ঘদিন ধরে কথা বলছে যে ছেলেটার সাথে, সেই ছেলেটা আপনি এম কেউ হতে পারে, সে আরো কারোর সাথে কথা বলে কিনা তা তো আমি জানি না, আমার সাথে কথা বলছে। তখন বলতেছে যে ভাই এটা তো আমাদের ব্যাপার সেবার, টাকা পয়সার ব্যাপার সেবার, আপনি এখান থেকে চলে যান। তখন আমি বললাম যে না মেয়েকে নিয়ে যাবো, আপনি কালে নিয়ে যান। তখন মেয়েটা দান করলাম আমি ছেলে, যখন নিয়ে এসে পড়ি তখন সে বলে যে আমি কি চিল্লারি দিব?
কে বলতেছে
ছেলেটা? ছেলেটা বলতেছে, ছেলে মা বলতেছে আমি চিল্লা নিতে মানুষ জমা করবো, পুলিশ ডাকবো। তখন আমি চিন্তা করে দেখলাম এখানে পুলিশ ডাকলে আমার সমস্যা, কারণ এই মেয়েটা তো আমার কেউ হয় না, তখন আমার স্ত্রী না কিছুই, আমি এখান থেকে কেন এই মেয়েটাকে নিতেছি? তখন ছেড়ে দিলাম, মেয়েটা আমার সাথে চলে আসবে বলে খুব জোরাজুরি করতেছে। তখন মেয়েটাকে ছেড়ে দিয়ে দেন, আমি তার মেয়েটা কানা কানে বললাম তুমি যদি এখান থেকে পালায় আসতে পারো তাহলে আমার সাথে যোগাযোগ করবা, আমি তোমাকে সেই জায়গা নিয়ে যাবো। তো ওদিন আমি চলে আসলাম, বাকি 9,000 পরে মেয়েটা আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে যে আমি তো চলে আসছি, কোথায় আসছো? অমুক জায়গায় আসছি, যে জায়গাটা তাদের নাম বলছে এই আমার মাদ্রাসায় গিয়ে যে সামনে, কিন্তু সে জানে না আমি এই
মাদ্রাসা,
সে আমার মাদ্রাসায় গিয়েছিল দাঁড়ায়, সে নাম মাদ্রাসার নাম পড়ে বলতেছে যে অমুক মাদ্রাসায় এখানে আমি আসছি। তখন আমি বললাম যে তুমি ফোনটা রাখো, আমি কয়েক মিনিট আমাকে আসতেছি। তো আমার বন্ধুর সাথে পরামর্শ করলাম যে কি করা যায়, প্রস্তুত করলাম তার বাড়ি, আমার বন্ধুর বাড়ি, আমার বান্ধবের বাড়িতে নিয়ে যাই। তারপরে রাতে চিন্তা থাকি করে পরে কি করা যায়, পরে এটা করলে হবে। তখন তাকে আমার বন্ধুর হাতে তুলে দিলাম, তুলে দিয়ে বললাম তুমি নিয়ে তোমার বাসায় রেখে আসো, রেখে আসলো নেই কোনো সমস্যা হয় নাই, রেখে আসলো। পরের দিন সকালে মেয়েটাকে আবার ওখান থেকে নিয়ে আসলো। তো না মেয়েটাকে নিয়ে মহাখালী গেলাম, মহাখালী নিয়ে পরে নালিতাবাড়ি গাড়িতে উঠা দুজনে নালিতাবাড়িতে চলে গেলাম। নালিতাবাড়ি থেকে তাদের এখানে কয়েক কিলোমিটার মাত্র, তো মোটর সাইকেলে উঠাই দিলাম, সে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে তার দাদা, তার নানা, তার বাপ মা সবাই আমাকে কল করতেছে যে বাবা তুমি এতটুকু জন উপকার করছো তাহলে তুমি আমাদের বাড়িতে বেড়ায় যাও, তো আসো। এখন জোরাজুরি করতেছে ফোনে, তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে বাড়িতে তো বসে রয়েছি বেকার, তখন কিন্তু আমি বিয়ে করি নাই, তো বেকার বসে রয়েছি, ঠিক আছে যাই
ঘুরে আসি,
একটু ঘুরে আসি। এবারে বলতেছে মায়ের মতো বলতেছে যাই, কেউ বলতেছে কোনো সমস্যা হবে না, কিছু না, তোমার বিয়েও করতে হবে না, কিছুই না, তুমি আসো বেড়ায় যাও। তখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে গেলাম। হাসির গল্প হলো যে আমি নালিতাবাড়ি বাজারে যখন নামছি মিষ্টির দোকান থেকে 8 কেজি মিষ্টি নিছি তাদের বাড়িতে নেওয়ার জন্য, আমি মিষ্টি নিয়ে আমি গেলাম, মহাখুশি সবাই আমাকে দেখতে আসলো, দেখলো আমি সারাদিন থাকলাম। সারাদিন থাকার পরে তখন আমি বিকালে যখন চলে আসতে চাইলাম মাগরিবের নামাজের কিছু আগে দিয়া আমি চলে আসতে চাইলাম, তখন মেয়েটার মা তার এই যে এই কাপড়ের আসল যে আছে আসল এরকম করে ফালাই দিয়া আমাকে বলতেছে যে বাবা তুমি যদি চলে যাও তাহলে আমার আঁচলের উপর দিয়ে পালায় যাও, তুমি আজকে আমাদের এখানে থেকে যাবে যেভাবে হোক। তখন এরকম ধরনের বিহেভ করতেছে। তখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে থেকে যাই। পরে ঠিক মাগে নামাজের কিছুক্ষণ পরে দুইটা লোক আসলো, দুইটা লোক আসা মেয়েকে বলতেছে হুজুরে ডাক দিয়ে, আমি এই পাশের ঘরে অন্য পাশের রুমের থেকে বলতেছি আমি শুনতেছি। তো মেয়েটা আমাদের সামনে ডাকে, কে ডাকে? দুইটা লোক আসছে, দুইটা লোক কি আমি চিনি না, আমাদের এলাকায় কিন্তু আমি তাদের সম্পর্কে সবকিছু জানি না। তো আমি বললাম যে তাদেরকে আসতে বলো আমার কাছে, পুরা তারা আসছে আমার কাছে, আইসা বলতেছে যে হুজুর আপনি এখানে কিভাবে আসতেন? তখন আমি বললাম যে সত্যটাই বললাম যে মেয়েটার সাথে আমার সম্পর্ক ছিল, মানে কথাবার্তা বলছি এই জন্য তার মা আমাকে খুব জোরাজুরি করছে এই জন্য আমি আসছি। তোমার বলছে যে মেয়ের সাথে যেহেতু আপনার সম্পর্ক আছে এখন তো আমাদের মেয়ের দুর্নাম হইতেছে বা আমাদের এলাকার দুর্নাম হইতেছে, এই মেয়েটাকে আপনার বিয়ে করতে হবে নাহলে এটা আমাদের দুর্নাম। যখন এই কথা বলছে তখন আমি তো একটা হতবম্বর মধ্যে পড়ে গেছি। পরে আবার মেয়েটাকে আবার ডাক দিয়েছে, ডাক দিয়ে বলতেছে যে তুই কি কস এই ছেলেটার সাথে বিয়ে দেওয়া হবে 5 লাখ টাকা কাবিন দিয়া, তুই কি মেনে নিবি? তখন বলতেছে যে হ্যাঁ আমি রাজি আছি, আমি নিব, মানে নিব, আমি রাজি আছি মেয়েটা। এই কথা যখন বললো, বলার পরে তা আমি তো তারে মেয়েটাকে বলতেছি, তুমি কি এই করার জন্য আমাকে দেখে নিয়ে আসলা, আর এইটা করার জন্য কি তুমি আমার আমাকে এরকম ভাবে তুমি মায়ের দিয়ে অভিনয় করালা, মায়ের মতো অভিনয় করাইলা,
আঁচল পেতে দিল,
হ্যাঁ আঁচল পেতে দিল, এত কিছু করার পরেও তুমি কেন এরকম করলা? তখন ছেলে দিতে বললো যে এখনই বিয়ে করাবো। আমি না করতেছেন বুঝি না, যখন বারবার নিশ্চিত করার পরে ছেলে দুটা বলতেছে তাহলে আপনার সাথে আমরা বেহাদ করতে বাধ্য হবো। তখন বললো আচ্ছা ঠিক আছে, আপনার কাজে নিয়ে আসেন। তখন আমি ওই সঙ্গে ওই সঙ্গে বসে বসে চিন্তা করলাম যে এখন যদি রাজি না হই তাহলে হয়তো তারা আমার সাথে খারাপ ব্যবহার করবে, এরকম ধরনের তাদের চিন্তা থেকে। তখন এশার নামাজ পড়ার পরে দেখলাম ধুমধাম আরো কিছু লোক এসে উঠলো। এখন হয়ে গেল রহণ্ডবীর জন্য হতো, ভাইয়া তারা সিদ্ধান্ত নিল বিয়া পড়াবে, তারা কাজীকে ফোন দিল, কাজীর সাথে যোগাযোগ করতে পারলো না রাত্রে। তখন তারা বলতেছে কালকে সকালে ব্যবস্থা করবো। তখন আমি তাকে দিয়ে আমার এক বন্ধুরা আমি ফোন দিয়েছি, এক নেতা, বহুত বড় নেতা, তখন আমি ফোন দিয়েছি যে ভাই এই অবস্থা, তা আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যান। তখন তারা বলতেছে আমরা বুধ সকালে চলে আসবো ইনশাল্লাহ। তখন সকালে আমার বন্ধুরা পাঁচজন আসলো। যখন তখন আমি বললাম যেন পাঁচজনে কি হবে, মানে পাঁচজনের কারবার না, পুরা গোটা এলাকা ছেড়ে গেছে এটা। আর তারা ওই সময় সাতটা না আটটা গরু বিক্রি করছে রাতারাতি, বিক্রি করে এই টাকাগুলি এলাকা ছিটাইছে, নেতা করে খাওয়াইছে মেম্বারদেরকে সবাইকে, ফাঁসি পড়াবেই তারা, তাদের মানে চ্যালেঞ্জ এটা। আর আমার চ্যালেঞ্জ যে আমি এখান থেকে ছুটে যাবই। তখন পাঁচজনে কিছু হলো না, চেয়ারম্যান আসলো, চেয়ারম্যান আমার পক্ষ হয়ে আসলো আইসা এখানে। আবার ওই যে রাত্রের কথা বললাম কাজীকে, কাজী আসলো না, এই রাত্রের ঘটনা মেয়ে মেয়ের বাপে মেয়েকে বলতেছে তুই তার ঘরে যা থাক, কি বিয়ে হলো না কিছু হলো না, তুমি আমার রুমে, এখনো কোনো সিদ্ধান্ত হয় না কিছু নাই, কারণ কি কয় না আমি এনে থাকবো।
যখন মানুষ অপরাধ করেন অপরাধ কেন জানি মানুষের কাছে চলে আসে।
আমিও মানে ওই সময় আমার জ্ঞানটা এরকম মানে হয়ে গেছে যে এগুলো কি কি হইতেছে কিছু বুঝতে পারতেছি না। তখন আমার এরকম সবসময় একটা কথা মনে হয়েছে যে আসলে ব্যাকল বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু ভালো আছে। তখন আমার এই জিনিসটা ওখানে কিরকম মাথা মাথায় খেলতেছে যে এটা কেমন ধরনের বোকামি। তখন তার বাপে দরজা দাঁড়ায় রয়েছে মেয়েকে তুলে দিয়ে, আমি আবার চোখের দিকে এমন জোরে এক লাথি দিয়েছি মেয়ের বুকের মধ্যে, একটা তার বাপের পায়ে ফায়ার উপরে যায় বসে এমন জোরে লাথি দিয়েছি। তখন তার বাপ ভাই বলতেছে তুমি এরকম করতেছো কেন, আমি বলছি তুই বেশি যদি করতে রাত্রি দিকে এখান থেকে ধরে নিয়ে যাবো, তুমি আমার চিনো, এরকম হুমকি টুমকি দিতেছি, তারা ভয়ও পাইতেছে আবার আমাকে ছাড়তে পারছে না, এমন অবস্থা। তো সকালে চেয়ারম্যান আসলো, চেয়ারম্যান এসে বললো সব ডিসিশন শেষ, সে আমাকে বিদায় দিয়ে দিবে, বিয়ে হবে না। তখন এই মুহূর্তে মেয়ের বাপ বললো মেয়েটা তো সারা রাত ছেলের ঘরে ছিল, এখন এই কলঙ্ক আমি কেমনে বসবো? তখন চেয়ারম্যান আমার জিজ্ঞাসা বললো যে মেয়েটা কি তোমার কাছে ছিল রাত্রে? তখন আমি বললাম যে মেয়ে তো আমার কাছে ছিল না, সারা রাত দরজার মধ্যে ছিল, বৈশা ছিল, আমি সত্য কথাই বলছি, দরজার মধ্যে সে ছিল, তো আমার এখানে আমি আসতে দিই। তখন বললো তাহলে তোমার বিয়ে করতে হবে, এটা কাজ হইতো না, এটা বিয়ে করতে হবে, আমি কাজ ঠিক আছে কাজে ডাকবেন। তখন আবার কাজীর সাথে লাইন দিছে, কাজী বললো যে আমি বিকালে আসতে পারবো, আমার সারাদিন কাজ আছে, বিকালে আসতে পারবো। তখন ওই ওদের মহল্লার যে ইমাম সাহেব আছে, এই ইমাম সাহেব আবার আমার বন্ধুর বোন বিয়া করছে, তো ইমাম সাহেবে আবার ওদিকে আমার সবাই চিনে, আবার আমাকে সবাই চিনে। তখন বলছে যে আপনি এখানে কেমনে কেমনে আসলেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে কাজীর নাম্বার দিতেছি, আপনার আমি ভালো করে চিনি, তাদের এখানে আসতে না করেন। ইমাম সাহেব তো গোপনে আমাকে খুব হেল্প করছে। তখন আমি ফোন দিলাম কাজীর কাছে, মেয়ে আবার সবসময় আমার পাশে বসা, আমাকে নজরবন্দির মতো রাখছে, আবার ফোন আমার হাতেই। তো মেয়ের সামনে আমি বলতেছি কাজীরে যে আপনার বাড়ি কোথায়? বলতেছে আমার বাড়ি আমবাগান। তখন আমার বলতেছে যে আপনি কে? তখন আমি বলতেছিলাম যে আজকে বিকালে যে আর বিয়ে পড়ানোর কথা সেই লোকটাই আমি। তখন আমি বলতেছি আচ্ছা বাবা, তোমাকে একটা সত্য কথা জিজ্ঞাসা করি, সেটা হলো মধুটিলা ইকো পার্কের বিয়া তো কোনটা আপোষের বিয়া না, সব গন্ডগোল করেই হয় পার্কের সাইডে বিয়া, বেশিরভাগ গন্ডগোলের বিয়া এখানে, তোমার কোন বিয়া? তখন আমি বললাম আমারটা শুধু গন্ডগোল না, আমারটা মহাগন্ডগোল, এখানে যদি আপনি আসেন, আপনি যদি বিয়ে পড়ান, তাহলে আপনাকে আমি প্রথম আসামি, এক নাম্বার আসামি করে আপনাকে আপনার আমি কেস দিব। তখন আমি এ কথা বলার পরে তখন আমাকে ওই কাজী বললো তোমার বাপের নাম কি? তখন আমার বাপের নাম যখন বললাম, তখন তোমার বাপ তো আমার ক্লাসমেট, আমি একসাথে পড়াশোনা করি তোমার বাপের সাথে। আচ্ছা ঠিক আছে, আমার আমার অফিস ছাড়া আমি কিছু করবো না। আমার অফিসে নিয়ে আসলে পরে তোমার বাবাকে আমি খবর দিব। তখন দেখতে সিন জিনিসটা বড় 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 শুরু হয়ে যেতেছে, অনেক বড় হয়ে যেতেছে। এখানে আমি একা কভার করতে পারতেছি না, বন্ধু বান্ধবদের মাধ্যমে কভার করতে পারতেছি না। তখন আমার একটা বোন আছে, এই বোন আগে ডাকাতি ছিল, এখানে তিন থানার সিআইডি ছিল আমার বোন, আপন বোন। তো আমাদের বাড়িতে আবার শরীয়তি পর্দা, কার বউকে দেখে না, মানে পর্দা, খুব পর্দা। আমার এই বোনটা একটু অন্যরকম হয়েছে, এই বোনটা এই লাইনে চলে আসছে। তখন আমার বোনের আমি ফোন দিলাম যে আপু আমি তো এই অবস্থায় আছি। হ্যাঁ, তখন আমার বোনকে এই কথা বলার পরে আমার বোন বলতেছে তুমি এই কথার আগে বলো না কেন। আমার বোন নাইতে পারে শহরে আসলো, নাইতে পারে শহরে আসা আমার এখানে লোক পাঠাইলো, আবার এদিক দিয়ে ওই মেয়ে যেখান থেকে মেয়েটাকে যে নিয়ে গেলাম, তার যে স্বামী ছিল তার স্বামী আবার থানার ভিতরে হুমকি দিতেছে বারে বারে, আমার থানার ভিতরে তারা কেস করবো। মেয়েটা অনেক স্বর্ণ গহনা নিয়ে অনেক টাকা পয়সা রেখা পালায় চলে গেছে অন্য ছেলের সাথে, এই তারা কেস দিবে। তো এদিক দিয়া আমার বোন 200 লোক রেডি করছে গাড়ি নিয়ে, যে আমাকে ওখান থেকে তুলে নিয়ে আসবে, ওখান থেকে নিয়ে আসবে। তো 200 লোক বাজারে আসছে, আসার পরে আমাকে আমার দুলাবে ফোন দিতেছে যে তুমি কোথায়। তখন আমি বললাম যে আমি তো মেয়েদের বাড়িতে আসি, তুমি একটু আগাইতে পারবে এদিকে, বাড়ি থেকে একটু আগাইতে পারবা। তখন আমি বললাম যে না, আগানোর কোনো পরিস্থিতি নাই। এর মধ্যে দিয়া যখন এই কথাবার্তা চলতেছে ফোনে, তখন দুইটা চৌকিদার, গ্রামে যে চৌকিদার থাকে, দুইটা চৌকিদার আইসা আমাকে গেড়াই দিচ্ছে, আমার সাথে খুব সুন্দর ভালো ব্যবহার করতেছে, বলতেছে কোথায় কি, মানে আমরা বাড়ি এগুলো সব জিজ্ঞাসা করতেছে। তখন আমি বললাম যে আমার বাড়ি অমুক জায়গায়, কয়েকখানে একটা গন্ডগোল হইতেছে, আমাদেরকে খবর দিলে হারতেন। তখন আমরা খবর কিভাবে দিই, আমি এখান থেকে নজরবন্দি এই অবস্থায় আছি, যে আপনাদেরকে আমি কিভাবে খবর দিব। তখন এর মধ্যে কথা বলতে না বলতেই আমার দুলা ভাই আবার ফোন দিয়ে বলতেছে এই পুলিশ আসতেছে, দৌড় দেব। তখন এই দাঁড়া ইয়ার সামনে থেকে এই চৌকিদার সামনে থেকে হুট করে দিয়েছে, আমি দৌড় দিলাম, মেয়েও দৌড় দিছে আমার পিছে, না মেয়ে এক এক জায়গায় এক এক মানে সিধাসিধি হয়ে গেছে দৌড় দিয়া। তো আমার পিছে দৌড়াইতেছে ইয়ে চৌকিদার, দৌড়াইতেছে, বলতেছে এই খারো খারো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দৌড়াইতেছে। আমি দৌড় দিছি, দৌড়তে খানিকটা অনেকটা চলে গেছি, আমাকে দৌড় দিলে ধরতে পারতো না। তখন আমি মনে মনে বললাম যে দৌড়ে এলাম কি, দেখি কি হয়। তখন দাঁড়াই গেছি, দাঁড়ায় পরে আমার দৌড়ছে, দাঁড়া পরে নিয়ে আসছে, তারপরে পুলিশ আমাকে নিয়ে গেল, মেয়ে কেউ নিয়ে গেল, তারপরে ওই যে মেয়ের যে জামাই ছিল, আসল পরে জানতে পারছি, পরে দাঁড়াকে আমাকে বললো যে ওই জামায় থানাতে যায় অভিযোগ করছে। ওরকম ব্যবস্থা করে এখান থেকে দেওয়া হবে।
আপনাদের দুজনকে কাউকে জিজ্ঞেস করা হলো না, শুধু মেয়েকে জিজ্ঞেস করা হলো?
মেয়েকে জিজ্ঞাসা করলো আগে, সর্বপ্রথম যেটা হলো থানাতে ঢোকার সময় তো এক চোট মাইর হয়ে গেছে।
আপনাকে
না, আমাকে না, আমাকে মাইর দেয় নাই, আমাকে পরে শুনছি যে 5,000 টাকা ঘুষ দিয়েছে না মারে আমাকে।
কে দিয়েছে? আপনার পরিবার থেকে?
আমার পরিবার থেকে 5,000 টাকা দিয়েছে, যে আমার আমার ছেলেদের গায়ে যাতে একটা টোকাও লাগে। তো 5,000 টাকা দিয়েছে, এই জন্য আমাকে কিছু বলে নাই। তো মেয়ের আগে স্বামীর পিটাইছে, মেয়ের বাপেরও পিটাইছে, আমার সামনে পিটাইছে। তখন আমাকে ফিটনা দিতে যাইতে লেগেছে, তখন ওসি বসে কিছু কিছু করে ওখানে লকাপে ঢোকাও, লকাপে ঢোকায় রাখছে। ওখানে কি একটা দুর্গন্ধযুক্ত জায়গা, মানে কেমন যে আমার কাছে লাগতেছে, খারাপ লাগতেছে, খুব খারাপ লাগতেছে। তখন আমি মায়ের, আমার মা আসছিল দেখার জন্য, অনেকে আসছে, আমার মাকে দেখে আমার চোখটা জর জর করে পানি পড়তেছে। এই অবস্থা, আমি হাজার, আমি ততদিন আমার মনে হয়েছে যে আমি হাজার হাজার মানুষদেরকে ওয়াশ করিয়া দোয়ার ভিতরে আমি মানুষকে কাঁদাই, আর আমি এখন নিজে লোকালে দেখা কিভাবে কাটতেছি।
বিরতি ঘন্টা বেঁচে গেল আর একবার। প্রিয় শ্রোতা, আজকে এখানে আছেন মোহাম্মদ তাজুল ইসলাম, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে তিনি লাখো মানুষের মুখোমুখি হয়েছেন। তার এই অনেস্টির জায়গাটিকে আমরা অবশ্যই বেশি সাধুবাদ জানাই। আমরা বিশ্বাস করি যে কোনো মানুষই ভুল করতে পারেন, যে কোনো একজন আলেম ভুল করতে পারেন, একজন সাধারণ মানুষ ভুল করতে পারেন, একজন শিক্ষক ভুল করতে পারেন। অপরাধী হওয়ার জন্য বিশেষ কোনো ক্রাইটেরিয়া লাগে না, একটা ব্যাকগ্রাউন্ড থাকার দরকার হয়। যে কোনো মানুষের জীবনে সে ব্যাকগ্রাউন্ড থাকলে সেই মানুষটা অপরাধী হতে পারেন। অপরাধকে আমরা ঘৃণা করব, অপরাধীকে নয়। আমরা আজকে এখানে তাজুল ইসলামকে সামনে এনে ফোকাস করে বলতে চাই চাই, নাজুল ইসলামের মতো অনেক আলেম সমাজে আছেন, নাজুল ইসলামের মতো সাধারণ মানুষ আছেন, আমরা আছি যারা সবাই তাজুল ইসলামের মতো ভুল করতে পারি। আমরা যদি তাজুল ইসলামের জীবনের অপ্রিয় সত্য থেকে শিক্ষা নেই যে তার মতো ভুল আমরা করব না, যেখানে ভালো বা সত্যের ঝান্ডা নিয়ে সমাজে থাকেন যারা, তাদের জীবনে ভুল এবং অপ্রিয় সত্যগুলো মেনে নেওয়া খুব কঠিন। বিশেষ করে তাদেরকে সতর্ক করা যে তাজুল ইসলামের মতো ভুল যেন তারা না করেন, তাহলে তাদেরকে আমরা অনুকরণ করতে পারবো, অনুসরণ করতে পারবো। সেই জায়গাটি থেকে আমরা একটি অ্যাওয়ারনেস হিসেবে আজকের এই অনুষ্ঠানটিকে নিতে পারি। আমরা ফিরে আসবো ঠিক চার মিনিট পর। আপনারা যদি আমাদের আজকের এই অতিথিকে দেখতে চান, চলে আসতে পারেন ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে আপনি পেজটিতে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমাদের এবিসি রেডিওর মিলিয়ন মিলিয়ন শ্রোতার মধ্যে একজন শ্রোতা হয়ে যাবেন, এনলিস্টেড শ্রোতা। ফিরে আসছি ঠিক চার মিনিট পর। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। Royal Tiger Dream presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself. 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইউর সেলফ। Royal Tiger Dream presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself. আপনারা সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও। আজকে এখানে তাজুল ইসলামের জীবনের অপরাধ কিংবা অপ্রিয় সত্যগুলো উন্মোচিত হচ্ছে, আমরা সেখানে আবারও ফিরে যেতে চাই। তার আগে আপনাদেরকে বলছি, আপনারা যদি এই অনুষ্ঠানে এসে নিজের জীবনের অপরাধ এবং ভুলগুলো কনফেস করতে চান, এই অর্থে যে আপনার মতো করে অপরাধী কিংবা ভুল সমাজে কেউ না করুক, তাহলে আমাদেরকে ফোন করুন। ফোন করে বলুন খুব ছোট করে কি অপরাধ আপনি করেছিলেন এবং আপনার ফোন নাম্বারটি মুখে আমাদেরকে জানিয়ে দেবেন। আপনার ফোনটি কিন্তু এখানে রেকর্ড করা হয়, সুতরাং যারা ফোন করে অনেকে মুখে বলেন যে এই নাম্বারটি হচ্ছে আমার নাম্বার, মাথায় রাখবেন যে কোনো নাম্বার এখানে শো করে না, সুতরাং আপনাকে মৌখিকভাবে নাম্বারটি বলতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে 2 চাপবেন এবং তারপর ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আচ্ছা, ফিরে যাচ্ছি আবার তাজুলের কাছে। জি তাজুল, তারপর?
তারপর থানার ভিতরে আমি এরকম কান্নাকাটি করতেছি আর মনে মনে এ করতেছি যে আমি হাজারো লোককে এরকম ভাবে কাঁদাই, দোয়া দিলে আল্লাহর কথা বলে নবী রাসূলের কথা বলে এরকম ভাবে কাঁদাই দোয়া করি। তাই আজকে আমি নিজে কি অপরাধে, আমি কি ওরকম অন্যায় করছিলাম পিছনে যে আমার এরকম কাঁদতে হইতেছে, লতাবের ভিতরে ঢুকে পশ্চাৎ পেশার গন্ধ আসতেছে, এমন একটা জ্বালা যন্ত্রণার ভিতরে ফেলছিলাম। তো প্রথম ওসি সাহেব বলছে আমাকে ছেড়ে দেবে, পরবর্তীতে ছাড়তে পারে নাই, তাদের এলাকার অনেক লোক আসছে, মেম্বার আসছে, চারটা চেয়ারম্যানও আসছে, তাদের এলাকায় সবাই আসতে আসে আমাকে পুরো ফোলাফি ফেলাইছে। তখন তারা সিদ্ধান্ত হলো যে মেয়েকে জিজ্ঞাসা করলো যে তুমি কাকে চাও, যে সে এক কথা বলে আমি হুজুরকে চাই। তখন তার যে স্বামী, তার স্বামী আর আমি লকাবের ভিতরে এক জায়গায়, তো তার স্বামী তাকে হাত জোর করে বলতেছে যে তোর কাছে আমি মাফ চাই, তুই আমার কাছে আয়, তোর আর কোনোদিন আমি কষ্ট দিব না, তোর কাছে আমি ক্ষমা চাই, তোর দুটো পাও ধরিয়ে নি, তুই আমার কাছে আয়, তোর একটা বাচ্চা আছে, তুই এরকম করিস না। তখন আমিও তো আমি এটা বোঝাই, তুই আমার ঘরে কোনো দেবে বলতেছিলি এখান থেকে পুলিশের সামনে, তুই আমার ঘরে তো কোনোদিন জায়গা পাবি না, আমার ঘরে তোকে নিবই না, তুই যে যত ভাবে আমাকে বিয়ে করছ না কেন। তো আমি আমাকে উত্তরে বললো যে আমার আজকের বিয়েটাই দরকার, পরবর্তীতে আপনার সাথে সংসার করা আমার কোনো দরকার নেই। আমাকে চালান করে দিবে কোর্টে। তো এই মুহূর্তে আমার বোন এসে বলতেছে তুমি বিয়েতে রাজি হয়ে যাও, আমার মাও বলতেছে বিয়েতে রাজি হও, পরে দেখি কি হয়, এই মেয়েকে তো নিবো না, পরে বুঝতেছি। আমি রাজি হলাম, ঠিক আছে বিয়ে করবো। তখন কাজী অফিসে নিল, পুলিশে নিয়ে গেল। কাজী অফিসে যাইয়া তখন কাজী বিয়ে পড়াইলো, 1.5 লক্ষ টাকা কাবিন দিয়া বিয়ে পড়াইছে। বিয়ে পড়ানোর পরে আমার শ্বশুর, এখন তো শ্বশুর হলো, শ্বশুরে বলতেছে মাতবাদেরকে, মামাদেরকে বলতেছে জামাইরে কি করবো। তখন তারা বলতেছে জামাইরে তোমার বাড়িতে নিয়ে যাওয়া, এই কথা বলতেছে। আবার আমার লোকেরা এখানে বসা আছে, তখন আমার লোকেরা বলতেছে না ছেলে আমাদেরকে এতদিন ধরে বাড়িতে যায় না, আমি আমরা সবাই টেনশন আছে বাড়িতে নিয়ে যাবো। তখন আমার শ্বশুরে উত্তর দিল, আমার বোনকে জামাই আমরা কিনে নিচ্ছি, অনেক টাকা খরচ হচ্ছে আমাদের, এই জামাই আমাদের মন মতনে চলবে, আপনাদের মন মতনে চলবে না এখন থেকে। এই কথাটা আমার একটা ভিতরে লাগিয়ে গেছে। বিয়ে হইলো আজকে, আর শ্বশুরের কিরকম ধরনের কথাবার্তা বলতেছে আমার বাড়ির পরিবারের সাথে। তখন তারা, আমি আর মানে দুঃখে আর মার সাথে দেখা করে নিয়ে, বোনের সাথে দেখা করে নিয়ে বড় সাইকেল দিয়ে চলে আসলাম শ্বশুর বাড়িতে। শ্বশুরকে জিজ্ঞাসা করবো যে জামাইটা আপনারা কিনে নিয়েছেন সেই জামাইটা আপনি ফেরাই দেন, পরবর্তী তাদের একটা চাপ সৃষ্টি করবো, এটা আমার মেয়ে শুনে
মানে চাপ সৃষ্টি করবো যে কোথায়।
এটা মেয়েরা শুনলো ফোনে, মানে এরকম কানের ভিতরে আমি দিয়ে বলতেছি, পাশে কিছু হালকা মধ্যে শুনছে, শোনার পরে বাড়িতে ই করছে, সরাসরি করছে। সরাসরি করার পরে
যখন বিয়ে করলেন, যে জামাই ওর আগে ছিল সে তো তাকে ডিভোর্স দেয়নি, দিয়েছিল
তারপরে ওই থানার ওই থানাতে বিয়ে ডিভোর্স দিয়েছে,
থানাতে ডিভোর্স দিয়ে দেয়। ওই সময় তো ওই ছেলের কি অবস্থা?
ওই ছেলে তো ওখান থেকে চলে গেলো, ছেলে তো আমাকে খুব দেখে ভয় পাইছিল সময়। আমি বলছি যে থানা থেকে বাইরে হলে তো ওর আমি হস্তনাস্তব করবো
না। এই ছেলেকে আপনি হস্তনাস্তব কেন করবেন? এই ছেলে
আমাকে বলতেছে আপনি আমার বউ ছিনিয়ে নিলেন। আমি কই বেটা তোর বউ? তখন একটা খারাপ গালি দিয়ে বললাম আমি যে তোর সাথে কি
বুঝতে পেরেছি আমরা। ওকে, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে ছেলেটার কি অবস্থা হলো, কারণ ছেলেটা তখন খুব কষ্ট পাওয়ার কথা। ওকে, যে জায়গাটিতে আপনি ছিলেন যে আপনাকে এক ধরনের নজরবন্দি করা হলো,
পরবর্তী একটা জামাই অবস্থাতে এরকম নজরবন্দি আমাকে করা হলো, মানে আমাকে আসতে দিতেছে না কিছুই না, এলাকার মাত বাটা ডাক দিতেছে, জামাই তো নিয়ে আসলাম, জামাই চাকরি করে সে তো চলে যাবেন কিভাবে দিই, এখন তো যদি আমাদের উপর চাপ সৃষ্টি করে তাদের বাড়িতে গেতে কেউ আসে না, আসলে না আমরা এটা থেকে বিদায় দিতাম। তখন তারা এরকম ভাবে খুব ভালো মন্দ খাওয়াইতেছে, কিন্তু আমি তো আর খাই না, শুকাই যেতেছি, মানে না খেতে খেতে শুয়ে শুয়ে থাকতে তো আমার কিছু ভালো লাগে না। তখন হঠাৎ করে আমি দুলাভাইরা ফোন দিলাম যে দুলাভাই আসলে তারা এদিকে কে না আসলে এদিকে যেতে দিবে না, ঝামেলা যা আপনি আসেন। তো আসলাম, এর পরবর্তীতে আর তাদের ওখানে গেলাম না, না যাইয়া তারপরে আমাদের বাড়ির সবাই দিকে রাস্তা দাঁড়ানো আমায় নেওয়ার জন্য।
কতদিন পরে বাড়ি ফিরলেন?
9 দিন।
9 দিনের মধ্যে এত সব ঘটনা ঘটে গেছে?
হ্যাঁ, এত সব ঘটনা ঘটে গেছে। তখন দেখি সবাই রাস্তা দাঁড়ায় রয়েছে, আমার বাড়ির ফ্যামিলি, আমার মা বোন জানা আছে, দুলাভাই সবাই দাঁড়ায় রয়েছে রাস্তার মধ্যে। আমার পায়া মা খুব কান্নাকাটি করলো, সবাই কান্নাকাটি করলো। তারা আমার বোনে আবার জিদ করছে যে ওখান থেকে আমাকে নিয়ে আসা, পরে আমি তাকে বিয়ে করাবো, এর পরবর্তীতে আমি ভাত খাবো, এর আগে আমি ভাত খাবো না।
জীবন আপনার তৈরি ছিল?
হ্যাঁ, বলে তার আমি বিয়ে করাবো অন্য জায়গায়। তো যাই হোক, মেয়ে খুঁজতে 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 ওখান থেকে ওইটাতে বিয়ে হইলই। মেয়ে আর একটা খুঁজতেছে, খুঁজতে খুঁজতে সবাই খুঁজতেছে, আমার মাও খুঁজতেছে, আব্বাও খুঁজতেছে, বোনেরা খুঁজতেছে, সবাই খুঁজতেছে। খুঁজতে খুঁজতে আমাদের হালুয়াঘাটে মেন শহরে একটা মেয়ে দেখলো, খুব বড় লোক, নাম বললে যদি ওখানে কেউ
জানে।
তখন মেয়েটাকে দেখলো, দেখার পর আমাকে ফোন দিল যে তুমি আসো। আমি গেলাম, মেয়েটা দেখলাম আমার পছন্দ হলো না, কিন্তু অনেক অর্থ সম্পদের মালিক, প্রচুর অর্থ সম্পদ। তো তার সম্পদের দিকে লক্ষ্য করছে, লক্ষ্য করে এখন মেয়েটাকে বিয়ে আমি আমি বললাম যে তোমাদের ডিসিশন। তখন মা বললো যে করাবো, সরকার করাবো। আমি আচ্ছা ঠিক আছে করাও। তো বিয়ে পড়াইলো, কাবিন হওয়ার আগে বিয়ে পড়াই নিল। বিয়ে পড়াই এখন শ্বশুর বলতেছে তুমি বাবা থাকো আজকে, এখান থেকে পরে তুমি 3 দিন পরে তুমি চলে যাবে না ঢাকা, তোমার চাকরি এখানে পরে আইসা তুমি যে কোনো একদিন উড়াই নিয়ে যাবো। এই কথা বলার পরে তখন আমি রইলাম। টাকার পরে সবাই চলে আসলো, আমাকে রাত্রে যখন ঘরে দিল তখন মেয়েটা খাটের উপর বসা, মেয়েটার আচরণ এবং কথাবার্তা সবকিছু দেখা শুনে আমার মনে হইলো, চলাফেরা দেখে মনে হইলো যে মাথার ভিতরে প্রবলেম আছে, মাথার ভিতরে মানে মেন্টালি সমস্যা। তো সত্যি সত্যি আসলে তার মেন্টালি সমস্যা, যে কোনো মানে স্বামী কি জিনিস বোঝে না, সংসার কি জিনিস বুঝে না, মানে এগুলি মানে পুরা মাথা ব্রেন কম থাকলে মানে ব্রেন রিফেট থাকলে যেরকম হয় এরকম আর কি। তো এরকম হওয়ার পর আমি তো মহাশিন্তা
করে, কিন্তু এর আগে তো বিয়ে করেছেন একটা, সেটা ডিভোর্স দিয়েছিলেন?
না, ডিভোর্স দিইনি।
সেখানে আপনি জানিয়েছিলেন যে আপনি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন?
না।
এটা কিন্তু এক ধরনের অপরাধ, অবশ্যই অপরাধ, যেভাবেই আপনাকে বিয়ে করে থাকুক না কেন, যেহেতু আপনি রাজি হয়েছেন যে অবস্থায় হন না কেন, সুতরাং সে আপনার স্ত্রী এবং আপনি তার অনুমতি ছাড়া রাষ্ট্রীয় আইন অনুযায়ী এবং আপনার ধর্ম অনুযায়ী আপনি অবশ্যই দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করতে পারেন না। সুতরাং সেই জায়গাটা থেকে, এবং আপনার যে যারা বিয়ে দিয়েছিল তারা কি জানতো প্রথম স্ত্রীর কথা? ওই বিয়ে করার আগে বিয়ে তাদের কাছ থেকে লুকানো হয়েছিল, পুরো
তাদের কাছে লুকানো হয়েছিল।
আপনার কাছে মনে হয়নি যে আপনি একটা ভয়াবহ রকমের বিপদ ডেকে আনছেন আপনার জীবনে সব দিক থেকে?
তখন তেমন মনে হয়নি, আমার পরিবার আমার কোনো সাহস দিয়েছে। এরকম কোন জামানের ভিতরে কোন সম্পত্তি নেই, এই জন্য মানে এরকম মানে তখন এটা যখন দেখি মেয়ের মেন্টালি সমস্যা, তখন মহাচিন্তায় বললাম। তখন আমি মনে করলাম যে হয়তো প্রথম প্রথম বিয়ে হয়তো মেয়েটা বুঝে উঠতে করতে পারে না এরকম ভাবে। তখন আমি দুই মাস উড়াই নিই, আমি অবস্থা গুলা দেখি, আমি বললাম যে দেখি অবস্থাটা দেখিনি, তার পরে দেখি না এরকমই অবস্থা। তখন আমার আব্বার কাছে জানালাম, মার কাছে জানালাম, সবার কাছে জানালাম। তখন আমার আব্বা বললো যে উঠায় নিয়ে আসো, হয়তো শ্বশুর বাড়িতে আইসে হয়তো জামাই বাড়িতে আইসে হয়তো ঠিক হয়ে যেতে পারে। তো অনেক ধুমধাম করে অনুষ্ঠান করলাম, অনেক টাকা খরচ করে অনুষ্ঠান করে উঠায় নিয়ে আসলাম। উঠায় নিয়ে আসার পরে অনেক নেতা নেতারা আসছে আমাদের এখানে গেছে। তো যাই হোক, অনুষ্ঠান হয়ে হইল, নিয়ে আসলাম। পরে দেখি আমাদের বাড়িতে আইসে আরো সমস্যা। যখন দেখলাম তখন আমার শ্বশুরকে জানাইলাম যে এরকম একটা কাজ আপনি কেমনে কেমনে করলেন। তখন বলতে তখন আমার শ্বশুরে বলছে যে আমি মনে করছি যে বিয়ের পরে ঠিক হয়ে যাবে। তাহলে আমি বললাম তাহলে আপনি আগেও জানেন আপনি মেয়েটা এমন টাকা অবস্থা আপনি বিয়ে দিলেন, এই মেয়েটা সংসার করতে পারবে? তখন এরকম ভাবে আমার শ্বশুরের সাথে কিছু গেঞ্জাম হয়েছে। গেঞ্জামের ফলে এক পর্যায়ে আমি মেয়েটাকে শ্বশুর বাড়িতে দিয়ে আসি। ফলে ওইটার সাথে আমি সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিই। আমার শ্বশুর অনেক চেষ্টা বেষ্টা করে, ওই ডিভোর্স হয় না, কাবিল হয়নি আর কি, সরকারি কাবিল হয়নি, দেড় মহল ধরে বিয়ে পড়াই দিয়েছে। তো ওইটা ওইভাবে রয়েছে। ওইভাবে থাকা অবস্থা আগে যোগাযোগ করি না আমাদের বাইরের মানুষের সবার নারাজ। আমার আব্বা বলতেছে না দিয়ে আর একটা করাবো, বিয়ে করাবে, বেশ ভালো কথা। আমি তখন একটু চিন্তা করে গেলাম।
আপনার আগের স্ত্রী জানলো কিভাবে সেকেন্ড বয়ফের কথা? তখন কি জেনেছেন?
আমি বলছি,
বলার পর
আমি বলছি যে আমি বিয়ে করছি। তো কান্নাকাটি করছে, আর কিছু বলে নাই। তখন আমি একটু চিন্তা করে গেলাম যে এটা বিয়ে করলাম একটা, পরে আর একটা বিয়ে হলো, এখন আর একটা আব্বা বলতেছে করাবে। তখন আবার আব্বার চিন্তা হলো কি, আমি তো ওই যে ফোনে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলি। ওই সময় একটা মজার ঘটনা, আমার বোন আমাকে বলতেছে তুমি এই যে মেয়েদের সাথে ফোনে গল্প করো, আলাপ করো। একটা মেয়ে একদিন আইন তো আমাকে দেখাইতে পারলাম না যে আমি মেয়ের সাথে আলাপ করি। তখন আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে তুমি সামলাবা, আমাকে পরে বললো যে আমি সামলামো, আর তুমি আইনে দেখাও। আমার বোন আবার দর্জি কাজ করে, তখন বললো তুমি আনো, মেয়ে আনো, আমার বাড়িতে নিয়ে আসো, আমি দেখি, দেখলে পছন্দ হলে বিয়ে করাবো। তখন রাত্রে 11:30 দিকে আমার পার্শ্ববর্তী এলাকায়, এই এলাকায় মানে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত আর কি, ওখানে একটা মেয়ে, ওই আমার খুব পছন্দ করতো, আমি খুব সুন্দর ছিল, আমার তার প্রতি কিছু লোভ ছিল, চাহিদা। তখন তাকে আমি ফোন দিলাম, ফোন দেওয়ার মধ্যে বাইরে আসে তোমার সাথে কথা বলবো। বাইরে আসতে তার বাবিরা সবাই জানতো, তার বাবিরা তাকে আমার কাছে তুলে দিয়ে, রাত্রে তুলে দিয়ে তার বাবিরা চলে গেছে। রাত্রে সারা রায় তার সাথে কথা বলছি, রাত তিনটার সময় তার বাড়ির ফ্যামিলিরা সবাই বসে যুক্তি করলো যে এই ছেলেটাকে আজকে আটকাবো, আটকায়া এই মেয়ের সাথে বিয়ে দিবো, আমাদের মেয়ের সাথে বিয়ে দিবো।
মানে এই মেয়েটাকে জানতো যে আপনি আগে দুটো বিয়ে করেছেন?
না।
ওকে,
এই মেয়েটা জানতো না। তখন এই মেয়েটা বাড়িতে মানে বয়ে আমার সম্পর্কে কিছু জানতে চাইতো না, আমিও বলতাম না, এই মেয়েটা অন্য জায়গায় থাকতো আর কি।
আমি ঠিক জানি না, মানে আমার কাছে কনফিউজ লাগছে এই ঘটনা এই পর্যায়ে পর্যন্ত এসে। আমার মনে হয় যেটা যে আপনি অনেকগুলো মেয়ের সাথে আপনি কথা বলতেন,
এই মেয়েটার সাথে অল্প কয়েকদিনের মানে 1-12 দিনের ভিতরে সম্পর্কটা এই মেয়ের সাথে,
আপনার সেকেন্ড ওয়াইফ থাকা অবস্থায়।
হ্যাঁ,
তখন কি সেকেন্ড ওয়াইফ আপনার বাড়িতে নাকি শ্বশুর বাড়িতে?
না, শ্বশুর বাড়িতে
রেখে এসছেন?
রেখে আসবো।
ওকে,
তখন আমি খালি আমি বাড়িতে থাকি।
ওকে,
এই অবস্থা ঢাকা আসি বাড়িতে যাই, এরকম অবস্থা। আমি প্রতি 7-8 বাড়িতে যেতাম। তো এই অবস্থা, পরে ওই মেয়েটাকে, মেয়েটা যখন বাড়িতে দিয়ে যায় রাত্রে, তখন সবাই আমার আটকায় বিয়ে পড়াই দিতে চায়। তখন মেয়েটাকে বললাম যে তুমি কি আমারে চাও না তোমার বাপেরে চাও? তখন বলতেছে যে আমি আমার তোমারে চাই। ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চলো। তারা মেয়ের বাপে আটকায় মানে আমাকে এইভাবে সাঁতাছে না, এই জন্য যদি আমি মেয়েটাকে রাস্তা নিয়ে ফালাইয়া দিই আমি জায়গা, তারা মনে করতে
কি করেছিলেন ওখানে গিয়ে আপনাকে আটকিয়ে ফেললো?
ওখানে তার মেয়েকে নিয়ে সারা রাত আমি কাটাইতেছি।
সারা রাত কাটাবেন কেন? সেই সুযোগটা দেবে কেন তারা আপনাকে?
তার ভাবিরা দিছে এই সুযোগটা, মানে তারা মনে করতেছে আমি প্রেম করি, তার ভাবিরা এই সুযোগ দিছে। পরবর্তী দিন আসার পরে যখন ঘন্টার পর ঘন্টা চলে গেছে, তখন তারা এই জিনিসটা টের পাইছে, তার বাপে তার মা টের পাই, তখন এই জিনিসটা
ধরে ফেলেছে আপনাদের।
আমি
কোথায় ছিলাম, কোন রুমে ছিলাম, তার ভাবির রুমে বা অন্য কোথাও?
না, রুমে না,
তাহলে
চোখের মাঝখানে ছিলাম, বন্ধের মধ্যে।
বন্ধের জিনিসটা কি?
চোখ মানে যেখানে ধান
পাথার বলে।
হ্যাঁ,
পাথার বলতে আমি যেটা বুঝাচ্ছি যে ধান চাষ হয়,
ধান চাষ হয়,
ওই সেই জায়গাগুলোতে বসে আপনারা এইভাবে আড্ডা দিচ্ছেন
রাতের বেলা। তখন এই মেয়েটাকে, তখন তারা এরকম ভাবে আমাকে আটকাইলো। আটকানোর পরে তাহলে মেয়েটাকে আমি বললাম যে তুমি আমারে চাও কোথায়, তোমার যেটা এখান থেকে চলে যাই। পরে জোর করে এখান থেকে দৌড়ে পালাই আসলাম
মেয়েটাকে সহ।
হ্যাঁ মেয়েটাকে সহ, মেয়েটাকে সহ পালাই আসিয়া আমার বই যে বোন বলে সামলাবে ওই মেয়ের হাতে মেয়েটাকে দিয়া তারপরে আমি ওখান থেকে চলে আসি, বাইকে চলে আসি আমার এক বন্ধুর বাড়িতে এসে থাকি। থাকার পরে রাত দিন দশটার মধ্যে ঘুমাই এখানে, পরে আমার মারে ফোন দিয়ে আনি, মায়ের মার কাছ থেকে টাকা টোকা নিয়ে আমি ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পরে চিন্তা করি যে এখন এলাকায় ওখানে খুব তুলপার হচ্ছে, এই মেয়েটার গার্জেন একটু গন্ডগোল করছে, দেওয়া যাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু পারে নাই, আমাদের মামাদের কারণে চাষাদের কারণে পারে নাই, পরে একটু ওইভাবে দেশে অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। তো এক পর্যায়ে ঢাকা যখন আমি আসি, ঢাকা এসে পরবর্তীতে আমি কয়েক মাস পরে বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে তো খুব খারাপ লাগে। তো বন্ধু বান্ধব যারা আছে, আমার একটা ক্লোজ বন্ধু আছে নাম আমিরুল, তার সাথে একসাথে চশমা চলাফেরা করি, আমার বন্ধুরা বললাম যে খুব খারাপ লাগে কি করা যায়, আমার বন্ধু খুব সিগারেট খাইত, ওটা আবার মাদ্রাসা গানে কিছু দিন পড়ছে, পরে আবার অন্য লাইনে চলে গেছে। তখন আমি তখন হ্যাঁ আবার খুব সিগারেট খাইতো, তখন আমার বন্ধু সিগারেট খাও, তো খাইলাম সিগারেট খাইতাম, এটা গোপনে খাইতাম প্রকাশ্যে না, তো গাঁজা বাজা আনতো এগুলো খাইতাম আমার বন্ধু, তো বাড়িতে থাকতাম, আমার রুমে কেউ ঢুকতো না, আমি বাইরেতে ঘরের মধ্যে বই বসে এগুলি খাইতাম বেশি বেশিরভাগ, আমার রুমের মধ্যে কেউ ঢুকতো না, আমার বাপন আমার মা ওরা কেউ ঢুকতো না।
তখন কি আপনি মসজিদে ইমামতি করছেন?
হ্যাঁ ওই সময় আমি মাদ্রাসার লাইনে এমন একটা সুনাম কামাই করছি, তো আমার ছাত্র কাতার, সৌদি আরব, তারপরে দুবাইতে এখনো আছে, ঢাকার বড় বড় মাদ্রাসা শিক্ষক হিসাবে এখনো আছে। ওই সময় ছিল, আমি এত একটা খুব ভালো রেজাল্ট করছি এই লাইনে,
আপনি কাজগুলো গোপনে গোপনে করছেন?
এই লাইনে গোপনে গোপনে আমি করে দিতেছি, কিন্তু তখন আমার যখন ইনিশিয়া টিশা করতাম তখন বেশ একটা আমার মনে হতো যে এই লাইনটাই ভালো। তখন
বড় ভাই কি জানতে পারছে যে আপনার এই ধরনের কাজ হচ্ছে?
তখন আমাদের বাড়িতে এমন একটা পরিস্থিতি আমার হয়েছিল, আমি যা বলি তাই করতাম।
কেন করতাম?
মানে আমি পারিবারিক যে পরামর্শগুলি দিতাম সেগুলি লিগেল বা সঠিক, বা আমাকে দেখে অনেকে ভয় পেত, আমি কিছু আসতেছি কেন এরকম, তখন এরকম চেয়ারম্যানে আমার পাশে যে বাড়ির পাশে যে মাদ্রাসা আমার বড় ভাই যে করছে, এই মাদ্রাসা একটু বিপক্ষে একটু কথা বলছে, তো ওই সময় কথা বললে তখন আমি চেয়ারম্যানের বাইরে প্রচুর মার দিই, প্রচন্ড মারি, বন্ধু বান্ধব নিয়ে মারি, তো এরকম কিছু মারধরের মধ্যে কিন্তু গুন্ডা হন্ডারদের মধ্যে মিশে এরকম কিছু মারধর করি, তখন মেয়ে উঠে নিয়ে আসি, যদি যদি বলে যে ভাই আমার সাথে ক্যাম্প করি কিন্তু তার গার্জিয়ান এরকম ইয়ে কারণে তাহলে গড়ের থেকে দূরে নিয়ে আসি, আমি লোক নিয়ে যাই
এলাকাতে।
হ্যাঁ
আমি একটু থামাচ্ছি,
কিন্তু
সেই সময় আপনার যে এখন মুখে যে দাঁড়িয়ে আছে সেটা ছিল, আপনার অবয়ব দেখে এরকম ছিল, এই অবস্থায় আপনি ধরনের কাজ করছেন, আপনার এলাকার লোকজন আপনাকে ছিচি করতো
না? ছিচি বলতে ভয় কিছু বলে না, এখনো পর্যন্ত ভয় কিছু বলে না, ভয় পাই এই জন্য যে আগে যদি কিছু বললে পরবর্তীতে কিছু করে।
ওকে ওকে, তারপর
তো এরকম ধরনের, তো ঢাকাতে আসলাম, ঢাকাতে আসার পরে একটা মাদারীপুরের একটা মেয়ে ওনার সাথে সম্পর্ক হলো, পরিচয় হলো, এক জায়গায় গেছিলাম বেড়ানোর জন্য, তো ওই এলাকার বেশ কয়েকটা মেয়ে আমার সাথে যোগাযোগ করছে, কিন্তু একটা মেয়ে নাসুরবান্ধা সে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করে গেছে, ওই মেয়েটাকে আমরা ঢাকায় এসেছেন বিয়ে করি, বিয়ে করার পর মেয়েটা এখন মিরপুরে আছে, একটা জায়গাতে চাকরি করে মেয়েটা, তো মেয়েটাকে আমি বিবাহ করি। তো এর ফাঁকে দিয়ে কিছুদিনের মধ্যে ওই যে মেয়েটার সাথে আমি মানে প্রেম করতাম, যে মেয়েটার সাথে প্রেম করতাম, এই মেয়েটার শুনলাম যে বিয়ে হয়েছে তার এক চাচাতো ভাইয়ের সাথে, বিয়ে হয়েছে 2 বছর, যেটা আমি জানি না, কিন্তু তার চাচাতো ভাই তাকে খুব চালা যন্ত্রণা করে, তার চাচাতো ভাই বিদেশ থাকে,
যেই আপনার প্রথম যে প্রেম,
হ্যাঁ প্রথম যে প্রেম তার চাচাতো ভাইয়ের সাথে, পরে আবার বিয়ে হয়েছে,
সেকেন্ড বিয়ে ছিল
তার, হ্যাঁ সেকেন্ড বিয়ে,
আসমা,
আসমা নাম। তখন এটা আমি জানতে পারি তখন আমি বললাম আমার কাছে
আপনার দুটো বিয়ে হয়েছে, এবং দুটো বিয়ে
চারটে হয়ে গেছে,
কিভাবে চারটে হলো? আপনার তো সেকেন্ড বিয়ে যেটা করলেন বাড়ির কাছে, তারপর আর বাকি দুটো কোনটা?
বাকি প্রথম তো ওই যে বিয়ে হয়েছে ওই যে গন্ডগোল করে থানার ভিতরে হলো,
ওকে, তারপর সেকেন্ড বিয়েটা হলো,
সেকেন্ড বিয়েটা আমাদের হালুয়া কাটিয়ে গেছে,
প্রচুর সম্পদের মালিক কিন্তু অ্যাবনরমাল ছিল আপনার ভাষ্য মতে। আচ্ছা, 3 নম্বর এবং 4 নম্বর?
3 নম্বরটা হয়েছে আপনার এই যে ইয়েতে বাবুরহাটে,
আমার
বাবা আমাকে বলছে যে বউ ছাড়া দরকার নাই, তারা যদি ইচ্ছা করে চলে যায় তাহলে চলে যাক।
আপনি অনুমতি নেননি?
না, আমি কার উপর অনুমতি দিই না, আমার শ্বশুররা আমার দেখে এমন বাঘের মতো ভয়
পায়, আগের দুজন
সবাই।
তৃতীয় যে যাকে বিয়ে করলেন তিনি কি আপনার স্ট্যাটাস সম্পর্কে জানতো, যে আপনি আগে দুটো বিয়ে করেছেন?
না,
সেও জানতো না, তার কাছে গোপন করেছেন,
বিয়ের পরে সবাই জানছে,
আপনার পরিবারও গোপন করেছে। বিয়ের পরে জানার পরে কি হলো?
বিয়ের পরে যে বাবুরহাটের যে মেয়েটা আমার ওই শ্বশুরে ব্যবসা করে, এই মেয়েটা মহিলা মাদ্রাসায় আমাদের ফ্যামিলির মতো আর কি, তো বিয়ে করলাম, বিয়ে করার পরে মেয়েটাকে একদিন আমি বললাম যে তুমি কসম খেয়ে বলো তোমাকে আজকে এমন এমন কিছু ঘটনা বলবো আমি, এই ঘটনাটা তুমি কাউকে শেয়ার করো না, কাউকে বলবো না, আর এই ঘটনা শোনার পরে তুমি আমাকে চলে যাবো না। তুমি বললাম যে চলে যাবো না, আমি আমি যেটা যে বললাম সে মানে নিয়েছি, কারণ আমি এই ঘটনাগুলি বললাম। তখন উনি সব বলার পরে সে আর কিছু বললো না, সে স্বাভাবিক, আগের মতো স্বাভাবিক। এখানে এটা একটু রেখে যেতেছি, এই ঘটনাটা একটু পরে বলি। এই যে তৃতীয় যে বিয়েটা এটা আমি রেখে গেছিলাম।
কেন পরে বলতে চাচ্ছেন?
একটু এটা এটার সাথে এখন আর সময়ের সাথে একটু সম্পৃক্ত আছে তো এই জন্য।
ওকে, এখন যে সময়টা কল্পে আপনি বলছেন সেটা চতুর্থ বিয়ের পরের ঘটনা।
হ্যাঁ,
মানে তৃতীয় বিয়ে তো পরে আছেই,
ওটা রেখে গেছিলাম এই জন্য, এই যে মানে লাস্টে বলার জন্য রেখে গেছিলাম।
তৃতীয় এবং চতুর্থ বিয়ের পরের ঘটনা আপনি আগে নিয়ে আসছেন, প্রিয় শ্রোতা আপনারা একটু খেয়াল রাখবেন। ওকে, বলুন। তারপর
তারপরে ঢাকাতে আসলাম, ঢাকাতে এসে পরে বাজারপুর মেয়েটাকে বিয়ে করলাম। আমার দুলাভাইয়ের পছন্দ হয় নাই, কারো পছন্দ হয় নাই, আমারও পছন্দ হয় নাই। তো এক সময় আমি যখন এরকম নেশা দিশা করতাম, অন্তর্দ্বন্দ্বের মধ্যে এরকম মুক্ত ছিলাম,
আমি জানতে চাচ্ছিলাম যে আপনি তৃতীয়, আপনার যে কারণে নেশার দিকে যাওয়া, তৃতীয় বিয়ের পরও আপনার সেই সমাধান হয়নি
না,
এবং চতুর্থ বিয়ে আপনি করতে যাচ্ছেন মাদারীপুরে, সেই ঘটনাতে আমরা রয়েছে। প্রিয় শ্রোতা, ঘটনা অনেকখানি জটিল হয়ে গেছে, কিন্তু জটিল ঘটনা অনেকখানি সমাধান হয়ে যাবে। তার আগে আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। আপনার পরিবারে আর কেউ কি আছে এরকম বহু বিবাহ করা?
না,
শুধুমাত্র আপনি। আমাদের ধর্মীয় বিধান মতে যেটা হয়, আমরা জানি যে 4টা পর্যন্ত বিয়ে করা যায়, কিন্তু সেটার জন্য অবশ্যই স্ত্রীর অনুমতি লাগবে, এবং এছাড়া রাষ্ট্রের যে বিধান সেই অনুসারে এই ধরনের বিয়ে করতে হলে অবশ্যই স্ত্রীর অনুমতি নিয়ে বিয়ে করতে হবে। এগুলো তো আপনি জানতেন, সবকিছু জানতেন, জানার পরও আপনি জীবনে এতগুলো অপরাধ করে যাচ্ছেন। এবং আপনার পরিবারের মধ্যে এই ধরনের কোনো কেউই ছিল না, না ছিল আপনার বাবা না আপনার ভাই, কেউই এ ধরনের বহু বিবাহ করেনি, করেছেন কি? আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র কয়েক মিনিটের বিজ্ঞাপন বিরতি, এবং তারপর আমরা ফিরে আসবো ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে এখানে জীবনের অপ্রিয় সত্যগুলো বলছেন যিনি, তিনি তাজুল ইসলাম। আমরা আজকে এই যে ঘটনা, সেই ঘটনার মধ্য দিয়ে একজন মানুষ হিসেবে আমরা আমাদের তাজুল ইসলামকে দেখব। কখনোই ভুল করে আমরা যেন চিন্তা না করি একজন ইমাম কিংবা একজন খতিব কিংবা একজন কোরআনের হাফেজ কিংবা সে মাদ্রাসার ছাত্র বা শিক্ষক যাই হোক না কেন, আমরা বরং এটা কিভাবে দেখতে চাই যে তাজুল ইসলাম একজন মানুষ এবং তাজুল ইসলাম অপরাধ করতে পারেন। আমরা কখনোই ওই দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে উপস্থাপন করার চেষ্টা করিনি এবং করবো না। প্রিয় শ্রোতা, আমরা ধন্যবাদ জানাতে চাই এই অর্থে যে আজকে একজন মসজিদের ইমাম, সেও আমাদের এই অনুষ্ঠানটিকে এতটা বেশি প্রিয় ভেবেছেন তার কাছে, এবং তিনি এসে লাখো মানুষের কাছে নিজের জীবনের ভুলগুলো স্বীকার করছেন, এবং তিনি নিজে এই অনুষ্ঠানটি শোনেন, এবং তিনি মনে করেন যে এই অনুষ্ঠানটি একটা পরিশোধনের জায়গা, এবং তিনি নিজে সেটা হয়েছেন, অনুপ্রাণিত হয়েছেন, এবং সেই জায়গাটি থেকে তিনি আজকে একজন মানুষ হিসেবে আপনাদের কাছে এসছেন নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো বলে। তার মতো জায়গায় যারা আছেন কিংবা যারা যেতে পারেন কিংবা যারা এরকম একটা সুন্দর সম্মানের জায়গায় থাকেন, তারা যেন এরকম ভুল না করেন। ফিরে আসছি ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিং, রিচার্জ ইয়োরসেলফ।
Royal Tiger drink, recharge yourself.
ABC Radio, 89.2.
Property lift, khori.
এখন সময় রাত 1টা। প্রপার্টি লিস্ট ব্যবহার করুন, নির্ভাবনায় থাকুন।
যে
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
এখন রাত একটা, প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকের এই ঘটনাটি এমন একটি ঘটনা যেখানে আমাদের জিবিএসবিতে একবারের জন্যও এসএমএস কলকে আমরা প্রয়োজন মনে করিনি। কোনো ঘটনাই আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়নি, যে কারণে আপনাদেরকে আমরা ভোটের সম্মুখীন করিনি। আমরা আবারও ফিরে যেতে চাই তাজুল ইসলামের কাছে, তবে তার আগে বলছি, আপনারা যদি আপনাদের এই জিবিএসবিকে একটি মঞ্চ মনে করেন যেখানে বসে আপনার জীবনের অপরাধগুলো লাখো মানুষকে সচেতনতার অর্থে স্বীকার করা যায়, তাহলে চলে আসতে পারেন আমাদের এখানে। আমাদের এখানে আসার জন্য ফোন নম্বর হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওকে, আমরা ফিরছি তাজুল ইসলামের কাছে। তাজুল ইসলাম, আপনি মাদারীপুরের আপনার চার নম্বর বিয়ের গল্প বলছিলেন, তারপর?
জি, তখন মাদারীপুর মেয়েটাকে বিয়ে করি, তাকে আমি বিষয়গুলো বলি যে আমি তো আর বিয়ে করছি, তো তাদের সাথে আমার সম্পর্ক ভালো নাই, তুমি কি বলো, এখন তোমাকে নিয়ে আমি থাকতে চাই। তো সে আমি যেটা বলি সেটাতে রাজি হয়, কিন্তু তাকে আমার বাড়িতে তো নেওয়া সম্ভব না, কারণ বাড়িতে এখন আমার ওই যেই বললাম যেটা এড়িয়ে চলছিলাম, তিন নাম্বার ওয়াইফ, সেটা আমার আব্বা পছন্দ করে বিয়ে করাই দেয়। আসলে মেয়েটা খুবই ভালো, মেয়েটা আমাকে খুব কেয়ারফুল করে, মানে আমি যেটা চাই সেটাই করে, কিন্তু তার গার্জেনটা একটু উগ্র মেজাজ, অনেক সময় অনেক রং কথা বলে, অনেক সময় অনেক রং কাজ করে, যার জন্য আমার মনটা বেশ একটা ভালো থাকে না। ওই মেয়েটা এখন আমাদের বাড়িতে আছে, আর এখন কথা হলো যে যেটা বলতেছিলাম যে ওই যে মেয়েটার দীর্ঘদিন আমার সাথে সম্পর্ক ছিল, আসমা নামে মেয়েটা, তখন আমি শেষ মুহূর্তে এসে জানতে পাই যে তার চাচাতো ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছে, কিন্তু তার সাথে তার সম্পর্ক ভালো নয়, এবং অলরেডি তার চাচাতো ভাই তাকে বিদেশ থেকে ডিভোর্স পাঠিয়ে দিয়েছে এবং মোবাইলে তালাক বলে দিয়েছে।
এটা আপনার হচ্ছে একেবারে সেই প্রথম
আসমার ঘটনাটা, সেকেন্ড পিয়াদার। তখন এটা করার পরে যখন ডিভোর্স দিয়ে দিল, সে বাড়িতে চলে আসলো। আমি কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম, তখন সমস্ত ঘটনা আমার কাছে খুলে বললো যে এই ঘটনা। তখন আসলে আমাকে যখন সে দেখে, তখন তার আগের ভালোবাসার কথা মনে পড়ে যায়, আমি যখন দেখি তাকে, তখন আমার আগের ভালোবাসার কথা আমার মনে পড়ে যায়, তখন তাকে ছাড়া আর আমি অন্য কিছু ভাবতে পারি না। এটা আবার এখন বর্তমানে আমার বউ যে আছে বাড়িতে, আবার এই সমস্ত সব বিষয়ে জানে, তার সাথে এসে আসমা দেখাও করছে, বাড়িতে দেখাও করছে, পাশাপাশি বাড়ি আর সে দেখাও করছে, সে এটার প্রতি কোনো নারাজ না, আমার সাথে এরকম কোনো নারাজের কথা এরকম বলে নাই। সে এখন এই মেয়েটার, আসমা মেয়েটার, এই গত দুই দিন আগে একটা দরবার হয়েছে, এলাকা ভিত্তিক একটা সালিস দরবার যেটাকে বলে, সেটা হইয়া তারপরে এই মেয়েটাকে আবার এই ডিভোর্স এর মধ্যে সাইন করছে, সবকিছু শেষ দেশ হয়েছে আর কি। তো এখন একে তো আমি আর আগে থেকে বিয়ে করতে চেয়েছিলাম, সেও আসতে চেয়েছিল, হয়তো পরিস্থিতির কারণে, বিভিন্ন ইয়ার কারণে, হয়তো সমস্যার কারণে হয়তো তাকে বিয়ে করা হয়নি। তো এখন আমার এই যে বিয়েটি করলাম, এখন প্রথম দাতোর সাথে তো আর কোনো এখন যোগাযোগ নাই, যোগাযোগ না, আমি নিজে ইচ্ছাকৃত ভাবে যোগাযোগ করি না। সে এখন চাকরি করে গাজীপুরে একটা ফ্যাক্টরিতে চাকরি করে, আমি শুনছি, যতটুকু শুনছি আর কি। তো সেকেন্ড যে বউটা, সেটা তার বাপের বাড়িতে থাকে আমাদের হালুয়াঘাটে, তার সাথে আমার কোনো যোগাযোগ নাই, এক বছর দেড় বছর ধরে কোনো যোগাযোগ নাই। এরপরে যিনি, সেটা তো আমি বাড়িতে আমার সাথে রাখি, যখন আমার ইয়েতে আছে, আমার হেফাজতে আছে, আমার কাছে আছে। এরপরে যেটা করি মাদারীপুরে, এটা মিরপুরে তার ওখানে বাসা ভাড়া করে থাকে, ওখানে সে চাকরি করে, ওখানে এইভাবে আছে। আর এখন আমি একটা জিনিস আমার অন্তরের ভিতরে খুব ইয়ে লাগতেছে, মানে কি করবো এই মেয়েটা, যে আসমা মেয়েটা দীর্ঘদিন প্রেম করছি তাকে, আসলে সবসময় তার
একটা যেটা হচ্ছে যে তিন নম্বর বিয়ের ব্যাপারটা আপনি একটু হলেও এটাকে অ্যাভয়েড করে দিতে চেয়েছেন, সেটার পেছনের কারণটা কি?
সেটার পেছনে,
তিন নম্বর বিবাহিত স্ত্রীর নাম কি আপনার?
আমার কাছে এখন বর্তমানে আছে মেয়েটা, আমাদের বাড়িতে।
আপনার সঙ্গে তৃতীয় স্ত্রী সম্পর্কটা আছে, যেটা আপনার বাবা আপনাকে করিয়েছে, তাই না? বাকি যে প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী, তাদের সঙ্গে আপনার সম্পর্ক কি অবস্থা?
এখন তাদের সাথে কোনো যোগাযোগ হয় না।
ডিভোর্স হয়েছে?
না ডিভোর্স হয়।
তারা কি বিয়ে করেছে?
না তারাও বিয়ে করে,
তারাও এখনো বিয়ে করেনি।
না
তার মানে এটাও এক ধরনের আপনার সঙ্গে সম্পর্ক আছে কাগজে কলমে কিংবা শরীয়ত মোতাবেক, কিন্তু তাদের সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই?
যোগাযোগ নেই।
চতুর্থ স্ত্রী কোথায় আছে?
চতুর্থ স্ত্রী সে মিরপুরে আছে।
তার সঙ্গে আপনার যোগাযোগ হয়?
যোগাযোগ ফোনে কথাবার্তা হয় কিন্তু যাওয়া আসা হয় না।
এই যে তিনজন চারজন, একজন তো আপনার বাড়িতে আছে, তার মানে সামাজিকতা আপনি রক্ষা করছেন, বাকি তিনজনের সাথে আপনি সামাজিকতা রক্ষা করেন না, তাদের ফ্যামিলির জায়গা থেকে আপনাকে কিভাবে দেখা হয়?
তারা ওই প্রথমটা তারা তোমার করে যেটা গন্ডগোল হয়েছে
তারা তো জানেই, এটা দ্বিতীয়ত শ্বশুরের কাছে গিয়ে দিয়ে আসছেন কারণ আপনার মেয়ে অ্যাবনরমাল বা এরকম কিছু একটা বলেছেন। মাদারীপুরের মেয়েটার,
মাদারীপুরের মেয়েটা, সেটা হচ্ছে তাদের পারিবারিক বিষয়টা আমি সম্পূর্ণ জানি না, তাকে কি বলে না বলে, কিন্তু সে আমার যেটা বলে তার খালা, তার খালার সাথে আমার কথা হয়েছে, তার খালা বলে যে তুমি যদি তোমার কাছে আমার বাগিনটাকে রাখো তাহলে আমার বাগিনটা তো কোনো সমস্যা হবে না, এই আমদান বোঝা যেটা আমার কাছে নিয়ে আসি, আর সেও বলে যে হয় তুমি আমার কাছে চলে আসো না আমাকে তোমার কাছে নিয়েও, এরকম তৃতীয় চতুর্থ যে স্ত্রী সে এরকম ধরনের কথা বলে। সেটা ব্যাংকে চাকরি করে মিরপুরে, ওখানে বাসা নিয়ে থাকে।
ওকে, এবং একাই থাকে?
একাই থাকে, তার সাথে আরো দুটো মেয়ে থাকে, পাশে তার খালার বাসা।
আচ্ছা, এই যে চারজন স্ত্রী যারা আপনার সঙ্গে আছে কোনো না কোনো ভাবে আপনার জীবনে, এই চারজন স্ত্রী থাকার পরেও সেই আসমা যে আপনার জীবনের প্রথম প্রেমিকা সে এখন ডিভোর্সি অবস্থায় আছে এবং তার প্রতি আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট সিচুয়েশন। আপনাকে আমি ধন্যবাদ জানাই যে আপনি আপনার অনেস্টের জায়গা থেকে সমস্ত কিছু আপনি স্বীকার করেছেন। আমি জানি যে লোকজন আপনাকে ফেসবুকে এখন গালি দিচ্ছে, আজে বাজে কথা বলছে, বাজে মন্তব্য করছে, কিন্তু আপনি আপনার সত্যকে আজকে গোপন করেননি। চারটি বিয়ে করার পরেও আপনি এখনো আত্মাকে নিয়ে ভাবেন, কেন ভাবেন?
আসলে তার সাথে দীর্ঘদিন আমার সম্পর্ক ছিল, দীর্ঘদিন আমার সম্পর্ক থাকার কারণে তার সাথে আসলেও এটা তার কথা মনে হলে বা তার কথা শুনলে আমার মনটা জেনে কেমন হয়ে যায় যে আসলে তাকে যদি আমি তার কাছে পেতাম সবচেয়ে সুখী হতাম।
কিন্তু আপনার কি মনে হয় না প্রতি মুহূর্তে যে আপনি যা করছেন সেটা আপনার যে দিনই এলেন বা আপনি যে শিক্ষা দিচ্ছেন, আপনি যেটা নিয়ে জীবন আচরণ করছেন, যেটা আপনাকে রুটি রুজি দিচ্ছে, আপনাকে বেঁচে থাকার অবলম্বন দিচ্ছে, যেটার উপর আপনি তাওয়াফ করে বেঁচে আছেন, সেগুলোর সাথে প্রচন্ড রকম ভাবে ক্লাশ করে?
হ্যাঁ, এটা আমার বিবেকে মাঝে মাঝে নাড়া দেয়।
আপনি তো একবার ভুল করতে পারেন, দুইবার ভুল করতে পারেন, চারটা বিয়ে করেছেন আপনি, প্রত্যেকের কাছে গোপন করেছেন আপনার স্ট্যাটাস কি, আপনি প্রতিনিয়ত ভুল করেই যাচ্ছেন, তারপরেও আপনার মন যাই বলুক না কেন মনকে তো নিয়ন্ত্রণ রাখতে হবে, সেটার কথা তো আল্লাহ বলেই দিয়েছেন। আপনি কেন এত 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 বড় বড় ভুল করে যাচ্ছেন? আপনি তো এখন বুঝদার।
জি, এখন জিনিসটা বুঝি যে আসলে এগুলি করা আমার ঠিক হয় নাই, বা এখন এর পরবর্তীতে মানে একটার পর একটা হয়েছে, এটা হয়তো আমার বোঝার ভুল।
আপনার প্রেজেন্ট সিচুয়েশনটা আমাকে একটু বলেন তো, আপনি বর্তমানে কি ধরনের ভুলের মধ্যে আছেন? একটা হচ্ছে যে আপনি মনের দিক থেকে বুঝতে পারছেন না, আপনার সঙ্গে আপনার যোগাযোগ আছে? এখনো যোগাযোগ হয়? যেটা আপনার তৃতীয় স্ত্রী জানে যে আপনার বাড়িতে থাকে?
জি জানে।
সে জানে, জানার পরে সেটাকে কিভাবে নিয়েছেন?
কিছু বলে না আমাকে, এবং এখানে যে আমি আজকে আসছি সেটাও সে জানে,
যা স্বীকার করলেন তা কি সে জানে? আদ্যপান্ত যা বললেন সে জানে? জানার পরে সে আপনাকে কিছু বলে না?
এবং আমাদের বাড়িতে আসা সে শুনছে বলি, অন্যদের মুখ থেকে শুনছে, যারা জানে আর কি তাদের মুখ থেকে শুনছে।
তাহলে আপনার বাড়ির যেসব লোকজন আপনাকে এইসব জানে তারা আপনাকে বাজে কথা বলে না, মন্দ কথা বলে না?
না।
কেন বলে না?
সেটা আমার পারিবারিক তারা বলে না, কারণ আমি পারিবারিক ভাবে মানে অনেকজন মানে অন্যদের বাইরের মতো এমন একজন ভাবে দাঁড়াইছি যে আমার পরামর্শটা তারা সবচেয়ে বড় মনে করে, যে আমি পারিবারিক ভাবে যে পরামর্শটা দিই কোনো ভাইয়ের ব্যাপারে কোনো বোনের ব্যাপারে বা আমাদের জমি জমা ইত্যাদি আমাদের আনুষঙ্গিক বিষয়ে যা পরামর্শ দিই আমার পরামর্শটা সঠিক আর আমার দিকে তারা ভালো ফল পায়, বা এখন বর্তমানে এরকম এখন আমি যেটা বলি সেটাই করে, তো ওই দিক দিয়ে আমার প্রতি তারা তাদের একটা হয়তো এই কারণে হয়তো তারা এরকম ধরনের কিছু বলে না। আর তাছাড়া আমি যে বিয়েগুলি করছি ওখান থেকে কোনো এরকম কোনো চাপ সৃষ্টি আমার উপরে এখনো পর্যন্ত করে নাই বা এরকম সম্মুখীন কেউ হতে হয় নাই, আমার তা আমি নিজে সামাল দিয়ে নিতেছি, এই জন্য হতে পারে। আর তারা এলাকার মানুষ, এটা গ্রামের মানুষ যারা আছে তারা হয়তো ভয়ে বা এরকম ধরনের ডেকে হতে পারে যে ভয়ের খান্ডা আমাকে কিছু বলে না। আমি এলাকাতে যখন যাই, বাড়িতে যখন যাই, গ্রামে যখন যাই, সমস্ত মাতবরদের সাথে আমার চলাফেরা, যদি আমার বয়স কম কিন্তু আমি সবসময় মাতবরদের সাথে চলাফেরা করে ব্যবসা করি।
যেহেতু আপনি জানেনই যে আপনি যেটা করছেন সেটা আপনার কাজের সাথে সম্পূর্ণ রকম ভাবে ক্ল্যাশ করে, সেই জায়গাটা থেকে আপনি ব্যক্তি মানুষ হিসেবে আপনি একটা চরম অন্যায় করছেন। কিন্তু আমরা বিলিভ করি যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত আছেন, যারা আমাদেরকে দিন এলেমের পথ দেখায়, যারা আমাদেরকে প্রতি সপ্তাহান্তে নসিহাত করেন, সবক দেন যে সুন্দরভাবে জীবন যাপন করার জন্য, সেই সব মানুষরা এই জীবনের পথে আছেন এটা আমরা ধরেই নিই। কিন্তু তারাও যে ভুল করতে পারেন সেটা আপনি আজকে অকপটে স্বীকার করেছেন, তাদেরই মধ্যে আপনি একজন। এবং সেই জায়গাটা থেকে আপনাকে আমরা শ্রদ্ধা করি যে না, আপনি এত বড় দায়িত্বে থাকার পরেও আপনি ভুল করে সেটা স্বীকার করেছেন। কিন্তু আপনি তো এখনো ভুলের মধ্যে আছেন, আপনি কি এখনো ড্রাগ নেন? কি ধরনের ড্রাগ নেন আপনি?
এখন গাঁজাটা নেই আর সিগারেট খাইছি।
কখন খান, কিভাবে খান আপনি?
এটা বাড়িতে গেলে খাই, অন্য কোথাও খাই না। বাড়িতে গেলে ঘরের মধ্যে বসে বসে আমার বন্ধু নিয়ে খাই।
আপনার বন্ধু কি একই এলেমের পথে আছে, দিনের পথে?
না, সে গার্মেন্টসে সোয়েটার কোম্পানিতে চাকরি করে, একটু উচ্চ লেভেলে চাকরি করে, সোয়েটারে একটু উচ্চ লেভেলে রাখি। আর তাছাড়া আমি যখন বাড়িতে যাই তখন মাদ্রাসা, আমার মাদ্রাসা আশেপাশে ডাকাতে এরকম মাদ্রাসার লাইনে কেউ জানে না,
বিষয়গুলি
এই সমস্ত বিষয়গুলি কেউ জানে না।
আপনি কি একবার ভাবতে পারেন যদি আপনার যারা স্টুডেন্ট আছে, যাদেরকে আপনি দিনের কথা বলেন, যারা আপনার পেছনে নামাজ পড়ে, সেই শত শত মুসল্লি, হাজার হাজার মুসল্লি, যাদেরকে আপনি প্রতি শুক্রবার দিনের দাওয়াত দেন, তারা যদি যখন জানতে পারবে বিষয়গুলো, কি রকম একটা অবস্থা হবে আপনার জন্য?
এগুলি আসলেও খুব মানে অনেক সময় যখন মনে হয় তখন খারাপ লাগে।
আপনি কি এটা বিশ্বাস করেন যে আল্লাহ চাইলে এক মুহূর্তে আপনার এই সম্মান শেষ করে দিতে পারে?
হ্যাঁ, এটা বিশ্বাস করি।
এবং আল্লাহ এটা জানার পরেও আল্লাহ আপনাকে সেই শাস্তি এখন পর্যন্ত দেয়নি?
যেমন এই যে এখানে এখন একটা হুজুরের রিং দিতেছে, উনি বহুত বড় হুজুর, উনি কয়েকটা মাদ্রাসা প্রিন্সিপাল, বারবার আমার সাথে ফোন দিতেছে, ফোনটা ধরতেছি না, আমাদের মানে নিয়মের বরখেলাপ হবে, ধরতেছি না, কিন্তু এই যে দিতেছে এখনো রিং দিতেছে। তো আসলে এই সমস্ত লোকরা যখন আমার সাথে যোগাযোগ করে বা আমি যোগাযোগ করি বা মসজিদ মাদ্রাসা নিয়ে যখন আমি ভাবি বা থাকি তখন আমার কাছে প্রচন্ড খারাপ লাগে। আর তাছাড়া আজকে এখানে আসার আমি আরো পরে ফোন দিতাম, কিন্তু এত তাড়াতাড়ি ফোন দেওয়ার ই হলো আমার, যে মাঝখানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে মুমি সিং শহরে কিছু বন্ধু বান্ধব নিয়ে আমি চলতাম, বিশ ২৫ দিন আগে আনছি বাড়িতে যাই মুমি সিং শহরে, এখানে আমাকে খেজে নি মানে গাড়ির ভিতরে, গাড়ি থেকে নামছি, নামার পরে আমি আর কিছু বলতে পারি না, খালি দেখলাম আমার দুইটা লোক আমার পাশে বসা ছিল মুরব্বী। তো আমাকে রাত ২টার দিকে নিয়ে পরের দিন ১২টা পর্যন্ত অজ্ঞান করে রাখছে, অজ্ঞান অবস্থায় ছিলাম আমি। তো মুমি সিং একটা মাদ্রাসা আছে, ওই খুব বড় মাদ্রাসা তালতলা, ওখানে মাদ্রাসা পাশে নিয়ে আমার ফেলায় রাখছে। তো আমার মোবাইল থেকে মোবাইলটাও নিয়ে গেছে, অনেক টাকা পয়সা নিয়ে নিছে, তো চিন্তা করে আমি উঠাইছি। তো আমার এরকম ভাবে ই করে রাখছে, তখন আমার মোবাইল থেকে তারা আমার বোনকে ফোন দিছে, আমাদের এই লোকটা এখানে পরে আসে নিয়ে যাবে, পরে তারা এসে নিয়ে গেছে। যখন আমি সুস্থ হয়ে তিন দিন পর্যন্ত আমি মানে যা বলি আমার কোনো মন থাকে না, কিছু মন থাকে না, তখন আমার ওয়াইফ বর্তমান জীবাসটা আছে আমার বাড়িতে, সে আমাকে বোঝাইলো, আমাকে বোঝালো যে দেখো হয়তো যে তুমি অপরাধগুলি করছো হয়তো ছোটখাটো একটা বিষয়ের সাথে তোমার চলে গেছে, আর তোমার যদি আরো একটা বড় বড় ধরনের একটা কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো, আর তাছাড়া তোমার পরিবারের কি হতো, তুমি তো সারা চিরদিনের জন্য দুনিয়ার থেকে তুমি সরে যেতে পারতাম বা এরকম ধরনের বোঝাইলো। অনেক সময় এরকম হয়েছে যে আমি বসে বসে সিগারেট খেলেছি, আমার ওয়াইফ পাশে নামাজ পড়তেছে, তখন আমি সিগারেটটা শেষ করে আমি চিন্তা করি যে সে নামাজ পড়তেছে আর আমি বসে বসে সিগারেট খেলেছি, আমি
এটাও চিন্তা হওয়ার কথা। আপনি তার চেয়ে বড় আলেম জ্ঞানের দিক থেকে, আপনার তো এটাও চিন্তা হওয়ার কথা যে আল্লাহ তো স্পষ্ট করে বলে দিয়েছেন যে ধূমপায়ী ব্যক্তি যেন আমার মসজিদের নিকটবর্তী না হয়। আছে না হাদিস?
আছে।
তাহলে আপনি এই স্মোক করার পরে পরবর্তী যে নামাজটা আপনি পড়তে যান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন,
জি,
সে নামাজ তো কবুল হবে না।
আমি বাড়িতে গেলে নামাজ কালাম পড়ি না, বাড়িতে গেলে নামাজ যে সত্য তাই বলার জন্য আসছি, বাড়িতে গেলে নামাজ পড়ি না, এটা প্রায় ৩-৪ বছর দিলাম। বাড়িতে যতদিন থাকি ততদিন নামাজে কোনো দাঁড় দেয় না, যদি জুমার সময় হয়, জুমা তো আমি ডাকাতি পাই, যদি কোনো সময় কোনো কারণবশত এলাকার জুমা হয় আমার বাইরের মাদ্রাসায় জুমা পড়ি, আমি নিজেই পড়াই, তার নামাজগুলি আমি কোনো খেয়াল করি না।
আমি ঠিক জানি না এটাকে কি বলবো। আচ্ছা, আপনি তো শৈশব থেকে আপনার পরিবারই ছিল এরকম ধর্মীয় পরিবার যেখানে কড়া অনুশাসন, সবকিছু, নিজে মাদ্রাসাতে পড়েছেন, মাদ্রাসা লাইনে কাজ করেন, তাহলে আপনি মানে এইরকম একটা জীবন কেন হলো আপনার? মানে নামাজ পড়িলে, মানে নামাজকে আপনি অন্তর থেকে এখনো ঠিক মতো ধরতে পারেননি, আপনি পবিত্র কোরআনের হাফেজ, আপনি মসজিদে মানুষকে নামাজ পড়াচ্ছেন, তারপর আপনি স্মোক করছেন, ড্রাগ নিচ্ছেন, মানুষকে ঠকাচ্ছেন, বিয়ে করছেন, সেই মানুষদের জীবন কি হবে না হবে জানেন না, আপনার নিজের জীবনের কোনো ঠিক নেই, বাচ্চা কাচ্চা আছে আপনার?
না, বাচ্চা
এখনো বাচ্চা কাচ্চা নেই। আপনার শারীরিক কোনো সমস্যা আছে?
না, শারীরিক সমস্যা।
বাচ্চা কাচ্চা নেননি কেন?
বাচ্চা কাচ্চা নেই নাই এই জন্য যে একটা ছেড়ে একটা করতেছি, এখন বাচ্চা কাচ্চা আসলেও আমি কোনো পদ্ধতি করি না, বর্তমানে যেটা আমার ওয়াইফ আছে আমি কোনো পদ্ধতি করি নাই, সেটা এমনি হয় না।
আপনি আমার সাথে এলেমি অনেক বেশি জ্ঞান সম্পন্ন, আমি শুধু একটা জিনিস বুঝে উঠতে পারছি না, যে যার প্র্যাকটিস ধর্ম, যিনি রিলিজিয়নের মধ্যে আছেন, যিনি শত শত হাজার হাজার মানুষকে প্রতিনিয়ত বুঝ দিয়ে যান, তিনি কিভাবে ধর্মের বর্ষা লাভ করেন?
অথচ কোনো মানুষ যদি আমার কাছে আসে, আমরা যেহেতু ইমাম, সব অনেক মানুষই আসে আমাদের কাছে, অনেক ভুল স্বীকার করে, অনেক কিছু স্বীকার করে, আইসা বলে যে হুজুর এটি পরামর্শ চাই, এটি কি করতাম, তাদেরকে দেখে যান ভালো পরামর্শ দেবি
এবং তারা ভালো হয়ে যায়,
ভালো হয়ে যায়, ভালো হয়ে যায় এবং তাদের ফলাফল আমাকে বলে, ভালো তারা নিমাসের সাথে যোগাযোগ রাখে, বলে দেখা যায় তাদের উপকার হয়, উপকার হয়, কিন্তু আমি নিজে এরকম একটা ইয়ের ভিতরে আছি।
আপনার কখনো ইচ্ছা হয় না এই জায়গাটা থেকে সরে গিয়ে নিজে একটা সুন্দর জীবন করতে?
আসলে ইচ্ছা হয় আমার।
পারেন না কেন?
পারি না, এটা এটা বলতে কিছু আমার এই লাইনে যাওয়ার কিছু হালকা একটা কারণ আমার মনের ভিতরে মাঝে মাঝে জায়গা দেয় যে হয়তো এই কারণটাতে আমার বেশি টাচ করতেছে। এটা হলো আমাদের কিছু জমি জমা নিয়ে সমস্যা ছিল, সমস্যা আছে এখনো আছে, পাশাপাশি কিছু পারিবারিক মানে কিছু লোক ছিল, লোক আছে, তারা এটা বেদখল দিয়া তারা এটা ইয়া করে, ছোট্ট থেকে দেখে আসতেছি আমার বাপ মার অনেক, তারা মানে অনেক ভাই অনেক বেশি, জনে অনেক বেশি আর কি, তারা জনগণ অনেক বেশি, তাদের জনে অনেক বেশি, অনেক ভাই তারা সবাই একসাথে মিলালেনে আজ 100 জনের মতো হয়ে যায়, তারা যেটা চায় এটাই করতে পারে, মারামারি কিছু বলে যে মারামারি করার জন্য রেডি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়, তখন তাদের সামনে আর কেউ খুলে না, তখন মানে দেখতেছি যে জমি জমা নিয়ে আমার মা যখন এটি বাধা দিতে যায়, আমার মামারা যখন বাধা দিতে যায় বা আমার আব্বা যখন বাধা দিতে যায়, ওখানে বসা গালাগালি করে অনেক কিছু করে, এটা সবসময় আমার মনের ভিতরে একটা মানে নাড়া দিত যে এই অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আগের কথা বলতেছি, নাড়া দিত যে এদেরকে একটা কিছু একটা কিছু করতে পারতাম বা হয়তো এদেরকে মারার খেলা হইতাম, হয়তো মারতে পারতাম, তাহলে হয়তো শান্তি পাইতাম, এরকম এরকম মনের ভিতরে অনেক আসতো, কিন্তু এটা হয় নাই, এখনো এটা নিয়ে মামলা চলতেছে, কিন্তু এটা বিষয়ে আমার গাইড।
আমি যেটা বুঝতে পারি যে সামাজিক ভাবে আপনি যে ধরনের পরিবেশের মধ্যে বেড়ে উঠেছেন সেটা আপনার খারাপ পথে আসার জন্য আপনি অনেকখানি ইনসিস্ট করেছেন, ঠিক আছে, কিন্তু যে ইলেম আপনি প্রতিনিয়ত শিক্ষা নিয়েছেন, যা করলে আপনার জীবনে পাপ হবে, সেটাই আপনার যখন ধর্মকর্ম, সেটাই যখন আপনার পেশা রুটি রুজি, সেই জিনিসটা আপনার জীবনে থাকার পরেও আপনি প্র্যাকটিসের জায়গা থেকে কেন সেই ধরনের অপরাধ করবেন, এটাই আমি বুঝতে পারছি না। আমার মনে হয় যিনি আজকে সাইকিয়াট্রিস্ট আমাদের সঙ্গে আছেন, আমাদের অনুষ্ঠানের নিয়মিত বিশেষজ্ঞ যিনি ডক্টর তাজুল ইসলাম, আমরা তো অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, বিশেষ করে এই পার্টে, তার কাছে গেলেই আমরা উত্তরটা জানতে পারবো যে একজন প্র্যাকটিশনার্স, যার দায়িত্বই হচ্ছে সমাজের মানুষকে ভালো করা, তার যে সামাজিক এথিক্স, তার যে রিলিজিয়ন, তার যে প্র্যাকটিস লাইফে, তার যে ব্যক্তিগত জীবন, সেখানে শুধুমাত্র সে ভালো কাজ করেই জীবিকা নির্বাহ করেন, সেই মানুষটি ভালো কাজ করার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনে কিভাবে ওই খারাপ কাজগুলো, অপরাধগুলো কন্টিনিউ করে যান, ব্রেনের কোন ফাংশন এটা থাকে এবং এটা করা কিভাবে সম্ভব, কেন হয়, বা যে খারাপ কাজগুলো আমরা করছি সেই খারাপ কাজগুলো আমরা সমাজে ভালো এথিক্স প্র্যাকটিসের মধ্যে রাখার পরেও সেই খারাপ কাজগুলো কেন করি, সেগুলো নিয়ে আমার মনে হয় যিনি আজকে পরামর্শ দেবেন আমাদের ডক্টর তাজুল ইসলাম, তিনি একটা ভালো ব্যাখ্যা দিতে পারবেন থিওরিটিক্যাল কিংবা আমরা যদি বলি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে। আপনার কাছে আমি আরো জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি কখনো চেষ্টা করেছেন কিনা এই যে ড্রাগ এই জায়গাটা থেকে সরে আসার জন্য, স্মোক করেন আপনি এই জায়গাগুলো থেকে সরে আসার জন্য?
না, কোনো সময় তেমন ভাবে চেষ্টা করিনি,
কখনো চেষ্টা করেন নাই,
কিন্তু আফসোস হতো।
কি আফসোস?
যে আসলে তো ঠিক না, কিন্তু চেষ্টা করি নাই।
যারা স্মোক করেন দুনিয়াতে, একজন লোকও যদি এটা না জানেন এটা করা ঠিক না, তাহলে এটা একটা মিথ্যা কথা বলা হবে। দুনিয়াতে সমস্ত মানুষ যারা ড্রাগ নেয়, প্রত্যেকটা মানুষ জানে এটা একটা ভয়াবহ কাজ সে করছে, খারাপ কাজ, তারপরে তারা করে, অসংখ্য অসংখ্য মানুষ আছে, এটা কিওর করার জন্য না। আপনার আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যখন ড্রাগ নেন বা আপনি যখন এই কাজগুলো করেন, কেউ কি আপনাকে সুন্দর করে বুঝিয়েছে, আপনার স্ত্রী যারা আছে
এরকম আমারও তো হতে পারে, কিন্তু আমি প্রতিনিয়ত সবসময় মেটে ধারণা করি যে আমার হয়তো এটার কারণে একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, এখনো হয়নি। আর কিছুদিন আমি একটা হুচুট খেয়েছি, সেটা এই যে অজ্ঞান করে রাখছে, সেটা আমার ভিতরে সবচেয়ে বড় হুচুট আমার জীবনে এটা আর কি।
আপনাকে সুন্দর করে পরিশোধন করবে
না, এটা বলি নাই, কিন্তু আমার এরকম হুজুর আছে, যেমন সাহেব আছে, এই বিষয়গুলো সমস্যা। এই আজকে যেরকম ভাবে আমি বললাম, এরকম কোন সমস্যা স্বীকার করিনি।
আজকে কি আপনি লাখ লাখ শ্রোতার কাছে যে কথাগুলো এখানে বলতে এসছেন, তাদের কাছে কি আপনি কমিটমেন্ট করতে পারবেন, ওয়াদা করতে পারবেন যে আজকের পর থেকে এই যে অন্যায় পথে আপনি, বিশেষ করে আপনার ড্রাগ নেওয়া, বিশেষ করে আসমার প্রতি আপনার আবার অ্যাট্রাকশন গ্রো করা, এইসব জায়গাগুলো থেকে নিজেকে দূরে সরাই নিবেন?
আসমার ব্যাপারটা তার আয় এখন একটু অগ্রসর হয়েছে বেশি। আমি বিশেষ একটা যোগাযোগ করি বলতে, আমাকে যখন ফোন করে তখন আমি হতভম্ব হয়ে যাই, কি করবো,
মানে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না, আপনি দুর্বল হয়ে যান,
দুর্বল হয়ে যায়
না। এখানে আপনাকে কঠিন হতেই হবে, এখানে কঠিন হতেই হবে। এবং আপনি যদি একবার কঠিন হয়ে যান, দুইবার কঠিন হন, তিনবার কঠিন হন, চারবারে বাসে আপনাকে নক করবে না। হ্যাঁ, আপনাকে কঠিন হতেই হবে।
একটু সহজ হওয়ার কারণ হচ্ছে আমার যে বর্তমান স্ত্রী, আমার বর্তমান স্ত্রী, তার বাবা, তার মা, তার বাবা কিন্তু একটু উশৃঙ্খল, উশৃঙ্খল বলতে তো করা মেজাজ আছে।
আপনি বোঝাতে চাচ্ছেন তার মধ্যে কিছু না কিছু ল্যাক আছে, তাই তো? আপনার বর্তমান স্ত্রীর মধ্যে
কোন মানসিক সমস্যা না? না, আমাদের আমার স্ত্রীর মধ্যে নেই,
তাহলে
কিন্তু আমার স্ত্রীর যে বাবা আছে, আমার শ্বশুর, আমার শ্বশুর এরকম কিছু উগ্র মেজাজ।
সেখানের সাথে আসমার সাথে আপনার সম্পর্কের কারণ,
মানে যখন ওখান থেকে আমি যখন একটা এরকম ধরনের কথা শুনি তখন মনটা খারাপ হয়ে যায়,
তখন আপনি আপনার স্ত্রীর উপর রিভেঞ্জ নিতে গিয়ে আসমার সাথে আপনি
এরকম ধরনের, এটা জিনিসটা অন্যায়, এটা জিনিসটা আমাকে জিনিসটা আরেক আমার এক বন্ধু বলেছে কিছু হালকা পাতলা, এই বিষয়টা শুধু আমি শেয়ার করছিলাম যে দেখ আমার তো এরকম অবস্থা, কিন্তু আমার বউটা খুব ভালো, আমি যা বলি তাই শুনি, আমার আমার প্রতি খুব যত্নবান, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এরকম অবস্থাগুলি করতেছে, তখন কি করি? মাঝখানে আবার তাকে আমি তার সাথে আমি প্রায় এক সপ্তাহ পর্যন্ত আমি কথা বলি নাই, তখন আমার বন্ধুর সাথে এই জিনিসটা আমি শেয়ার করি, তখন এক সপ্তাহ যখন কথা বলি নাই তখন আমার বন্ধু বলতেছে তুই তো এটা অন্যায় করতেছস, তোর বউ তো আর তোর কিছু বলে নাই, তোর বউ তো তোর জায়গায় ঠিক আছে, তোর বউয়ের সাথে অন্যায় করলে কোনো লাভ আছে? শ্বশুর আর শাশুড়ি যেটা বলি সেটা করুক না, সেটা তার বিষয়ে, তোর বউ তো আর তোর শ্বশুরের কথা শুনতেছে না, তোর কথা শুনতেছে, আমি জি আমার কথা শুনতেছে, তাহলে তোর বউয়ের সাথে খারাপ আচরণ করার কোনো দরকার নেই। তখন আমি এক সপ্তাহ আগে বাড়িতে যাইয়া যা যা লাগে সব কিছু কিনে দিয়ে, কোনো জিনিসের অভাব নাই, আমি অভাব রাখিও না, তারপর আমি স্পেশালভাবে স্পেশালি আমি যাইয়া তারপরে সমাদর করে আসি।
ফাইন, আমরা একটা অন্যরকম ব্যাপার আজকে করতে চাই। আমরা বলি সমাজের ইমাম হচ্ছেন সমাজের আয়না, আমাদের সমাজে যারা আমরা ইসলাম ধর্মের আছি তারা কি করি, তারা প্রতি সপ্তাহে আমরা যাই, যখন জুমার নামাজ হয় খুতবার আগে আমরা বয়ান শুনি, এবং সেই বয়ানের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে পরিশোধন করার চেষ্টা করি, দীন এবং ইসলামের পথে আমরা নিজেদেরকে সুন্দর চরিত্র গঠনের মানুষ হিসেবে তৈরি করার জন্য প্রতি মুহূর্তেই আমরা সেখান থেকে মোটিভেশন নিই। আজকে যে মানুষটি আমাদের সঙ্গে এসেছেন, যে মানুষটি নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করলেন, তিনি সেরকম একজন মানুষ, আমাদেরকে প্রতি মুহূর্তেই হেদায়ত করে যাচ্ছেন। এবং সেই জায়গাটি থেকে আজকে আমরা জিবিএসবির লাখ লাখ শ্রোতা যারা আছি, তারা তার কাছে একটা কমিটমেন্ট আমরা চাইতে পারি কিনা, যে এই মানুষটি আজকে আমাদের কাছে ওয়াদা করে যাবেন, জীবনের অতি গুরুত্বপূর্ণ ওয়াদা, যে আজকের পর থেকে তিনি আর একটা ভুলও জীবনে করবেন না, কারণ তিনি জানেন কোনগুলো ভুল, মেয়েদের সাথে তিনি এমন জীবনযাপন করবেন যেটা সম্মানের, শ্রদ্ধার, এবং তার স্ত্রী যারা রয়েছে তাদের প্রতি তিনি সদয় হওয়ার চেষ্টা করবেন, স্বামীর জায়গাটি থেকে ধর্মীয় অনুসারে তার যে জীবন আচরণ হওয়া উচিত সেটা গঠন করবেন, একই সাথে তিনি যে অন্ধকার ড্রাগের জীবনে আছেন সেই জায়গাটা থেকে তিনি নিজেকে সরিয়ে নেবেন। আমার মনে হয় আজকে যারা এখানে শ্রোতা আছেন তারা প্রত্যেকে জায়গাটিতে রেসপন্স করুন। আমরা ওনাকে একটু দেখাতে চাই যে আমরা যারা শুনছি তারা কতজন মানুষ, ওনাকে বলি আজকে এই প্রমিসটা করার জন্য, যারা চান যে উনি প্রমিস করুক আজকে আমাদের এখানে, একজন ইমাম হিসেবে নয়, একজন সৎ মানুষ হিসেবে, এবং একই সাথে যেহেতু উনি ইমাম যিনি আমাদেরকে ভালো পথের জন্য মোটিভেট করেন, সেই জায়গাটি থেকেও উনি আজকে আমাদেরকে এই সাধারণ মানুষদের কাছে ওয়াদা করে যাবে যে তিনি আজকের পথ থেকে তিনি সোজা পথে চলবেন, ভালো পথে চলবেন। যারা এটা চান তারা আমাদেরকে এসএমএস করুন, আমরা ওনাকে একটু দেখাতে চাই যে কত শত মানুষ আমরা এটা চাচ্ছি, তাহলে হয়তো উনি ওনার জায়গাটা থেকে ইমানিশক্তির জায়গাটা থেকে একটু আমাদের এই চাওয়ার জায়গাটিকে একটু রেসপেক্ট করে হলেও চাইলে আল্লাহ এটাকেও কবুল করতে পারেন যে আজকের পর থেকে তিনি সুন্দর একটা পথে আসলেন। আপনারা যারা মনে করেন যে আজকে এই ইমাম তাজুল ইসলাম, যিনি আজকে লাখো মানুষের কাছে ওয়াদা করুন যে আজকের পর থেকে তিনি এই ধরনের কাজ করবেন না, অন্যায় কাজ করবেন না, নিজের জীবনটাকে সুন্দর রাখবেন এবং আজকের পর থেকে তিনি সঠিকভাবে ধর্মীয় পথ অনুসারে নিজের জীবনকে গঠন করবেন, তারা আমাদেরকে ভোট করুন। ভোট করার নিয়মটা খুবই সহজ, আপনারা জানেন, প্রথমে লিখবেন এ বি সি, স্পেস দিয়ে ইয়েস লিখবেন, ইয়েস স্পেস দিয়ে আপনারা লিখবেন ইয়েস, এবং তারপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে এ বি সি স্পেস দিয়ে ইয়েস এবং তারপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। ঝটপট আপনারা পাঠিয়ে দিন, এই ফাঁকে আমরা ডক্টর তাজুল ইসলামের কথা শুনব এবং তারপর ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিয়ে এসে আমরা জানিয়ে দিব ওকে যে কত মানুষ আজকে ওকে চেয়েছে যে আজকের পর থেকে উনি সঠিক পথে চলে যান। আপনারা ভোট করুন, আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে এ বি সি স্পেস দিয়ে লিখবেন ইয়েস, ওয়াই ই এস, ইয়েস, তারপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, ঝটপট পাঠিয়ে দিন। প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে যিনি আছেন, মানে আমাদের সাইকিয়াট্রিস্ট যিনি আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর, যিনি এতক্ষণ ধরে ধৈর্য ধরে শুনেছেন, তার মূল্যবান মতামত আমরা এখন জানব। হ্যাঁ তাজুল ইসলাম, এবার বলুন আপনার কি বলার আছে।
আজকে আমি খুবই আনন্দিত যে আজকে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি 100তম পর্ব হতে যাচ্ছে এবং এরকম একটা অত্যন্ত মানে সমাজ সংস্কারমূলক এবং সমাজের বিবেক বলে আমি মনে করি যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানের সংযোগ আমি নিজেকে একদম গর্বিত মনে করি এবং আমি সকল শ্রোতাকে এবিসি রেডিওর কর্তৃপক্ষকে এবং এর সঙ্গে যারা সংশ্লিষ্ট সবাইকে এই 100তম পর্ব উপলক্ষে সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি এই অনুষ্ঠানটা তার যে মান এবং যে স্ত্রী সেটা বর্তমানকে বজায় রাখছে। আমরা আজকে যে চিন্তা শুনলাম তাজুল ইসলামের, এই যে একটা বিভিন্ন পর্বের আগেও হয়েছিল, আমরা দেখেছিলাম আগে জৈব শিক্ষা পরেও মাদ্রাসায় পরেও পরবর্তী পর্যায়ে মেয়েদের সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করতে অসংখ্য মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে, ঠিক এই এই জাতীয় ঘটনা এখানেও দেখলাম। আমরা এখানে খুবই শিক্ষণীয় ব্যাপার আছে যে উনি কিন্তু এখন একটা মাদ্রাসার প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, ওনার ভাই বোন সবাই কিন্তু অনেক ধর্মীয় শিক্ষা, অনেক উচ্চশিক্ষিত, উনি নিজেও ধর্মীয় শিক্ষা অনেক উচ্চশিক্ষিত এবং এখন পর্যন্ত উনি বড় বাদীকেও দেখেননি, অর্থাৎ পর্দা প্রথায় ধর্মের গোলামীর একেবারে সর্বশেষ অংশ যেখানে আছে যে নিজের ঘরের লোক বাদীকেও সে দেখেন নাই, মানে ধর্ম এমনভাবেই পালন করা হয় তার পরিবারে এবং তিনি নিজেও মাদ্রাসায় সবচেয়ে উচ্চশিক্ষিত একজন ব্যক্তি, কিন্তু একই সঙ্গে উনি যেগুলি করেছেন এবং করতেছেন এগুলির সঙ্গে যে বিরোধ, যে বড় প্রশ্ন সহকারী আসলো যে আমরা যারা সাধারণ মানুষ তারা অন্যায় করতে পারে বা করেও সেটা হয়তো কিছুটা হলেও ভুল হলেও অন্যায় হলেও সেটা অনেকটাই আমাদের গা সওয়া হয়ে গেছে, কিন্তু যারা সমাজের ভিতরে শুধু ধর্ম ধর্মীয় শিক্ষা গ্রহণ করে নাই না, তারা এখন ধর্মীয় গুরু হয়ে গেছেন, তারা ধর্মীয় শিক্ষক হয়ে গেছেন, তাদের আন্দোলনে অনেক ছাত্রছাত্রীরা ধর্মীয় শিক্ষা দিচ্ছে, তারা বিভিন্ন ফোরামে সমাজকে বিভিন্নভাবে উপদেশ দিচ্ছে এবং গান্ধী ব্যক্তি যখন বলে তখন স্বাভাবিক ভাবেই সব মানুষ আশা করে, অন্তত বিশ্বাস করে যে তিনি অন্তত এই পাপ কাজগুলির সঙ্গে মোটেই কোনোভাবে জড়িত হতে পারেন না। এমনকি আমরা রাজনীতিতেও এমন ব্যাপারটা দেখি, এমনকি সমাজ পতিতের ভিতরে ব্যাপারগুলি দেখি, যারা সমাজের লিডার বা সমাজকে চালায় বা জন্মাষ্টির উপদেশ দেয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন শিক্ষক বলেন, ধর্মীয় ব্যক্তি বলেন, রাজনীতিবিদ বলেন অথবা অন্যান্য সামাজিক নেতা বলেন, তাদের ভিতর থেকে যারা সমাজকে ন্যায় পথে চালানোর কথা বলেন, অন্তত সেই কথাটা বলতে দেখি। এখন যে কথাটা আমার কেন প্রণিধানযোগ্য সেটা হচ্ছে এই যে তাহলে কেন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বড় ধরনের কারণ ছাড়াই খুব খারাপ পথের দিকে তার কোনো বাধা সে অনুভব করেনি, কারণ মাদ্রাসায় পড়লে অন্তত পক্ষে ধর্মের এই সাধারণ শিক্ষাটা অন্তত দেওয়া হয় বা বোঝা যায় যে অন্য নারীদের সঙ্গে সম্পর্ক করা যায় না, তাদের সঙ্গে দেখা করা যায় না, কিন্তু অথচ এগুলো কিন্তু অনেক মেয়ের সঙ্গে কথা বলতো, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতো, এমন কিছু উনি চারটি বিয়ে পর্যন্ত করেছেন, এই চারটি বিয়ে করার কতটুকু যৌক্তিকতা আছে সেটাও কিন্তু আমার একটা বুঝতে হবে, যে অশান্তি উনি নিজেই হয়তো দেখে এনেছেন, উনি হয়তো কেন উনি নিজেই এই অশান্তির জন্য দায়ী, অথচ সেটাকে উচিত দিয়ে উনি দেখা জগতে ঢুকেছেন এবং নেশাও করিতেছেন, সেটা বলে রাখা ভালো। এর মানে এই নয় যে মাদ্রাসা যারা পড়ে অথবা ধর্মীয় শিক্ষা যারা গ্রহণ করে তারা সবাই এরকম, আমরা বলতেছি ব্যতিক্রম এরকম দু একজন আছে বা কিছু লোক থাকে, তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে, তার কারণ হচ্ছে ধর্মীয় শিক্ষা আমাদেরকে সেই পরিবর্তন করতে পারতেছে না, এটার কারণে হচ্ছে যে মূল্যবোধ যেটা আমরা করি মানুষের ভিতরে যে সম্পদ যেগুলি আছে সেগুলি যদি না হয়, বিবেক যদি তৈরি না হয়, তাহলে কিন্তু শুধুই কেবল ধর্মীয় উপদেশ বা ধর্মীয় শিক্ষা দিয়ে তার বিরুদ্ধে ওই নৈতিকতা এবং সুদ প্রবৃত্তি বা বালকগুলিকে তৈরি করা যাবে না। সে উপদিক থেকে হয়তো এগুলিকে খাবে এবং উপদেশ দিবে সবাইকে ভালো হওয়ার জন্য, নৈতিক জীবন যাপন করার জন্য, ধর্মীয় জীবন যাপন করার জন্য, কিন্তু নিজে কিন্তু পাপের পঙ্কিলতায় ডুবে থাকবে এবং এরকম সবচেয়ে জঘন্য রকম কাপে সে নিজেকে নিয়োজিত রাখবে। তো সেই জন্য আমাদের ধর্মীয় শিক্ষার দিকে নজর দিতে হবে। যারা গার্মিক আছেন, যারা ধর্ম শিক্ষা দিচ্ছেন, তাদের এই সমস্ত অনুষ্ঠান শোনা দরকার আছে বলে আমি মনে করি। যে আসলে গণতটা কোথায়, গণতটা হচ্ছে আমাদের মানুষ তৈরির ক্ষেত্রে, আমাদের পরিবারে আমরা সন্তানদেরকে নীতিবোধ, নৈতিকতা, মূল্যবোধ এগুলি কোনোটাই আমরা শেখাতে পারিনি, শিখিনি, বা আমরা নিজেরও হয়তো সেরকম ভাবে করিনি। আমরা আক্ষরিক অর্থে ধর্মের কতগুলি বিধি বিধান মেনে চলি, কিন্তু মনের যে পরিশীলিত মন, পরিষ্কার মন এবং পবিত্র মন এটা তৈরি করতে পারিনি। যে একটা বিবেক দিয়ে এটা আছে, যে বিবেক দিয়ে আমরা পাপ কাজকে ঘৃণা করবো, এড়িয়ে চলবো, সেই ব্যাপারটা কিন্তু আমরা তৈরি করতে পারিনি। অর্থাৎ পারিবারিক ভাবেও আমাদের এটাকে দেখতে হবে এবং ধর্মগুরু যারা আছেন তারা ধর্মীয় শিক্ষা দিচ্ছেন, যে ধর্মীয় শিক্ষা নিয়ে গ্রহণ করে যদি এরকম জঘন্য পাপের কাজে জড়িত হয়ে পড়তে পারে, তাহলে সেই ধর্মীয় শিক্ষার ভিতরে গলত যেগুলি আছে সেগুলিকে একটু দূর করার জন্য ব্যবস্থা তারা গ্রহণ করতে পারেন কিনা, সে ব্যাপারে সবাইকে চিন্তা করতে হবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। প্রিয় শ্রোতা, আমরা এবার একটা ব্রিদিং স্পেস নিতে চাই, একটু পরেই ফিরে এসে জানিয়ে দেবো যে কত মানুষ, কত শ্রোতা আজকে যে বিএসবির আমাদের এই ইমাম তাজুল ইসলামকে চেয়েছেন তার ওয়াদা করার জন্য, এবং একই সাথে তিনি যেন সুন্দর জীবন যাপন গঠন করেন সেটার জন্য কত মানুষ আজকে এটা চেয়েছেন আমরা জানিয়ে দেবো একটু পরেই। ফিরে আসছি ঠিক ছোট্ট একটা ব্রিদিং স্পেসের পর। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। অসংখ্য কমেন্টস পেয়েছি আমরা ফেসবুকে, প্রিয় শ্রোতা এসএমএস করেছেন অনেকে, আমাদেরকে ইমেইলও পাঠিয়েছেন। মামুন ঢাকা থেকে লিখেছে, ভাইয়া তাজুলের কথাগুলো শুনলাম, বিষয়টা এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে যাহা বলিব সত্য বলিব শুনতে শুনতে এখন কোনো অপরাধ শুনলে আর বেশি অবাক লাগে না। এই অনুষ্ঠান এতটাই শুনেছে যে কোন তারিখে কোন গল্পটা গেছে মনে করে বলে দিতে পারি। 100তম পর্ব হলো, তোমাদের শুভেচ্ছা জানাই, আশা করছি অনুষ্ঠানটি সামনের দিকে আরো অনেক বেশি এগিয়ে যাবে। 100তম পর্ব উপলক্ষে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। দিনার মিরপুর থেকে লিখেছে আজব দুনিয়া, আমরা যাদের সমাজে আলাদা সম্মান দেই, শ্রদ্ধার জায়গাটা যাদের উপরে অনেক বেশি থাকে তারা এরকম কাজ করতে পারে। তারা শব্দটা নিয়ে আমার আপত্তি আছে, তাদের মধ্যে কেউ কেউ এরকম কাজ করতেই পারে। যে কমিউনিটিকে আমরা রেসপেক্ট করি সেই কমিউনিটির প্রতি আমাদের রেসপেক্ট অবশ্যই থাকবে, তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, খুব সুন্দর চকচকে ফলের ভেতরেও অনেক সময় পোকা থাকে। কাজল চট্টগ্রাম থেকে লিখেছে, জানি না কে কিভাবে নেবেন আমার কথা, আমার কথা হচ্ছে আর পাঁচটা মানুষ যদি প্রেম করতে পারে, কাউকে ভালোবাসতে পারে, তাহলে তাজুল নয় কেন, ওকে শুধু কেন আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখব। আমাদের উচিত তাজুলকে একজন মানুষ হিসেবে দেখা, প্রেম ভালোবাসা এগুলো কোনো কিছুই একজন মানুষের জীবন চরিত্র এর বাইরে নয়। সুজন ঢাকা থেকে লিখেছে, ভাইয়া তাজুল একজন জঘন্য অপরাধী, ওকে শুধুমাত্র ও যে ধর্মীয় কাজ করছে সেই প্রেক্ষাপটে একজন গুণী মানুষ বলে ক্ষমা করে দিলে ভুল হবে, এবং সে অনেক মেয়ের সর্বনাশ করেছে, অনেকের সাথে ফোনে কথা বলে আবার এমনটা চালিয়েও যাচ্ছে। সমাজের একজন শ্রদ্ধার জায়গা থেকে একজন মানুষকে এভাবে মানা যায় না। পলাশ কক্সবাজার থেকে লিখেছে, এটা একটা ভণ্ড, ওকে ধরিয়ে দেন, এবং এই কারণে উনি যে কমিউনিটিতে বসবাস করছেন সেই কমিউনিটির প্রতি আমাদের শ্রদ্ধা কখনোই কমবে না, কারণ আমরা বিশ্বাস করি যে শস্যের মধ্যে ভূত থাকে। রিমা ঢাকা থেকে লিখেছে, পৃথিবীতে যে কত ধরনের মানুষ আছে আজকের এই অনুষ্ঠানটা না শুনলে বুঝতে পারতাম না। ওকে প্রিয় শ্রোতা, আমরা অসংখ্য অসংখ্য কমেন্টস আমরা ফেসবুকে পেয়েছি যেগুলো আমরা একটু আগেই শুনছিলাম, কিন্তু একই সাথে ফেসবুক এবং SMS যে আমি ওয়েবসাইট দেখতে পাচ্ছি সেখানে আমি যে বলেছিলাম আপনাদেরকে যে কারা আমরা চাই, কত শতাংশ মানুষ এবং কারা কত মানুষ আমরা চাই যে আজকে আমাদের এই বন্ধুটি ওয়াদা করে যাবে যে তার জীবনে সে যে অপরাধগুলো করছে সেগুলো আজকের পর থেকে সে আর করবে না। এখানে আপনারা জেনে অবাক হবেন যে কত মানুষ এটা আমরা চেয়েছি। সেই জায়গাটিতে আমরা আসবো, আপনি এখনো ভোট করতে পারেন। আপনি লিখবেন প্রথমে হচ্ছে ABC স্পেস ইয়েস, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। তার আগে আপনি আমাকে বলেন তাজুল ইসলাম, আপনি কেন জিবিএসবিতে আসলেন?
শুনে আসছি এই জন্য যে আমার মতো তো এরকম আরো অনেকে করতে পারে। আসলে এই জিনিসটা এবিসিগুলি আসলে ঠিক না, এগুলি করা আসলে ঠিক না। এটা আমি যে অন্তর্দ্বন্দ্বের ভিতরে সবসময় আমি মানে অন্তরন্তর নিজে জ্বলে পড়ে ছাই হচ্ছি, এরকম যেন আর কেউ না হয় বা এরকম একটা ভুল সিদ্ধান্তগুলি একটার পর একটা ভুল সিদ্ধান্তগুলি যদি কেউ না নেয়, সঠিক সিদ্ধান্তগুলি যদি নিতে পারে। আমি যে এখন একটা আমার লাইফটাকে আমি এখনো গুছাইতে পারতেছি না এই সমস্ত কারণে, এটা আসলে মানুষ জিনিসটা জানুক যে বুঝুক যে আসলে এই সমস্ত এগুলি করলে আসলে লাইফটা গোছানো যায় না, এর থেকে সরে আসতে হবে, ভালো ভালো হতে হবে, নিজের লাইফটাকে সুন্দর করতে হবে। আসলে এই বিষয়গুলি স্বীকার করার জন্যই আমি আসছি, মানুষকে বোঝানোর জন্য আসছি যে
ওকে আপনাকে আমরা এখন এই যে মুহূর্তে যেটা দেখাতে চাই যে আমরা টেক্সট এবং ফেসবুকের ভোট সবকিছু মিলিয়ে প্রায় 43,000 ভোট পেয়েছি এই মুহূর্তে, যারা বলেছে ইয়েস আপনি এখানে ওয়াদা করুন যে আজকের পর থেকে আপনি আর কখনোই এই ধরনের অন্যায় কাজে যাবেন না। এই 43,000 মানুষ যারা ভোট করেছে, অসংখ্য মানুষ শুনছে, এটা হয়তো বা 10% না যারা ভোট করেছে, লাখ লাখ মানুষ শুনছে, তাদের মধ্যে আমরা 43,000 পেয়েছি। আপনি আজকে 43,000 মানুষকে কি নিরাশ করবেন?
না, নিরাশ করব না, আমি ওয়াদা করে যাব যার কোনোদিন আসলে আমি এই সমস্ত কাজে জড়িত হব না। আমি যে সুন্দর জীবনটা আমার এই খারাপ জীবনের চেয়ে যে একটা ভালো জীবন নিয়ে আমি আসি সেই জীবনটা নিয়ে আমি থাকতে চাই। এই জীবনটাই আমার দরকার, এই জীবনটাই আমার সম্বল, এই জীবনে আমি থাকতে চাই। আমি আর গল্প
আপনি ধরে ধরে বলেন আপনি কি করবেন না আজকের পর? আপনি জাগ নেবেন
না? জাগ নেব না।
আজকের পর আপনি আপনার স্ত্রীর সাথে আর কোনো মিথ্যা কিংবা কোনো অন্যায় আচরণ করবেন
না?
করবেন না। আজকের পর থেকে যেই বয়ান আপনি দেন মানুষকে দিন ইসলামের পথে চলার জন্য, সেটা আপনি পুরোপুরি মেনে চলবেন?
জি, চলবেন ইনশাআল্লাহ।
ওকে, আল্লাহ আপনাকে কবুল করুক। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের তাজুল ইসলাম। আমরা সবসময় একটা কথা বলি যে মানুষটি এখানে আসেন তাকে সংশোধন করা আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য নয়, কিন্তু আজকের এই ঘটনাটি ব্যতিক্রম ছিল, যে কারণে আমরা তাকে এই ওয়াদাটা করিয়েছি। আমরা শুধু আপনাদেরকে বলতে চাই যে একজন মানুষ যে কোনো ভাবেই অপরাধী হতে পারেন, কিন্তু অপরাধ সবসময় প্রায়শ্চিত্তের দিকে নিয়ে যায়, অপরাধী হয়ে কোনোভাবেই ভালো থাকা যায় না। আজকে যারা আমরা এই মানুষটিকে শুনেছি তারা যেন অপরাধকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, কে অপরাধ করছেন, কীভাবে অপরাধ করছেন, সেই জিনিসটাকে যেন আমরা বড় করে না দেখি। যিনি এখানে আসেন তাকে সংশোধন করা আমাদের উদ্দেশ্য নয়, তার জীবন শুনে আমরা যেন সংশোধিত পথে চলি। আমরা শেষ করতে চাই রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2 তে। আমি আজকে বিয়ে এখন আপনার সঙ্গে আছি, লাস্ট সেগমেন্ট যেটা থাকে সেটা নিয়ে আমি ফিরতে চাই, তবে তার আগে আর যে রাজুর কাছ থেকে আমি শুনবো, আর যে রাজু আমাদেরকে জানিয়ে দেবে গত সপ্তাহে কোন বন্ধুটি আমাদেরকে মেইল করেছেন বা চিঠি পাঠিয়েছেন। আর যে রাজু,
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি শিহাব যাত্রাবাড়ি থেকে লিখছেন, যাহা বলিব সত্য বলিব আমি নিয়মিত শুনে আসছি, এই অনুষ্ঠান আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যেমন করে সবাই চিঠি লেখে মেইল করে, তেমনটি করেই আজ আমার মনে হলো যে আমার কিছু কথা আছে যেটি আমি চিঠির মাধ্যমে আপনাদের জানিয়েছি। আমি 5 বছর আগে বিয়ে করি বাবা মায়ের পছন্দের মেয়েকে। বিয়ে করার পর বুঝি যে মেয়েটাকে আমার খুব বেশি একটা পছন্দ হয়নি, কিন্তু সেটা আমি তখন বলিনি, আমি মুখে কখনো তাকে বলিও নি যে তোমাকে আমার ভালো লাগে না। কিন্তু আমার স্ত্রী কোনো কথা বললে আমি ভালোভাবে নিতাম না, সবসময় তার সাথে খারাপ ব্যবহার করতাম, তার শরীরে হাত তুলেছি আমি, মাঝে কিছুদিন নেশাও করেছে, আমার স্ত্রীর কোনো কথাই আমার ভালো লাগতো না। কিন্তু এই সেই অনুষ্ঠান যাহা বলিব সত্য বলিব, যে অনুষ্ঠান শুনে আমার মনে হচ্ছে যে এতদিন আমি যা করেছি সেটা আমি ভুল করেছি। আমার সন্তানের মুখের দিকে তাকালে আমার মনে হয় যে আমি ভুল পথে চলেছিলাম এতদিন, এটা আমার করা উচিত হয়নি। আমার যে স্ত্রী আমার বাবা মা পছন্দ করে আমার সঙ্গে বিয়ে দিয়েছিলেন সেই মেয়েটার তো কোনো দোষ নেই। আমি তো তখন রাজি হয়েছিলাম তাকে বিয়ে করতে, কিন্তু আজ কেন আমি তাকে অপছন্দ করছি এর কোনো কারণই হতে পারে না। আসলে আমি যা করেছি ভুল করেছি। এখন আমার মনে হচ্ছে যে অনেকটা দিন তো পার করেছে, আর এভাবে কতদিন, আমার উচিত হয়তো আমার স্ত্রীর কাছে ক্ষমা চাওয়া, কিন্তু আমি জানি না তিনি করবেন কিনা, হয়তো করবেন। আমি সত্যি নিজের কাছে নিজেই লজ্জিত যে আমি আমার স্ত্রীর সঙ্গে যা করেছি সেটা একদমই করা ঠিক হয়নি। আমি সত্যি ক্ষমা প্রার্থী।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sopto Bolibo. Recharge yourself.
অনেক অনেক ধন্যবাদ রাজু তোমাকে, একই সাথে ধন্যবাদ জানাতে চাই আমার এই অনুষ্ঠানের সাউন্ড এডিটর মঞ্জুকে, হি লাভস দিস প্রোগ্রাম ভেরি 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 মাচ, বিকজ সে সবসময় এই অনুষ্ঠানের রেটিং, সবসময় এই অনুষ্ঠানের বিভিন্ন পয়েন্টস নিয়ে অনেক বেশি টেনশিত থাকে, চিন্তিত থাকে আসলে। যাই হোক, আমাদের অনেক অনেক বেশি ধন্যবাদ থাকবে হার্ট থেকে রাজুকে, কারণ সে অনুষ্ঠানের একেবারে নিবেদিত প্রাণ। অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই লাখ লাখ শ্রোতা যারা আমাদেরকে এই মুহূর্তে শুনলেন তাদেরকে, কারণ এই অনুষ্ঠানটিকে আপনারা এক ধরনের কি বলা যেতে পারে জীবনের জন্য পিউরিফায়ার হিসেবে ব্যবহার করছেন। দ্যাটস রিয়েলি রিয়েলি অ্যামেজিং। আমরা শুরুই করেছিলাম এরকম একটা টার্গেট নিয়ে যে এই অনুষ্ঠানটি হবে মানুষের চরিত্র গঠনের জন্য অন্যরকম একটা আয়না, যে আয়নায় সে নিজেকে দেখে বলবে যে আমি এরকম হব নাকি হব না, যদি হই তাহলে আমার ভবিষ্যৎটা কি হবে। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই, আবারও ফিরে আসবো আগামী রবিবার রাত 11:20 রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবিয়ার পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।